feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান ধর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান ধর ওয়ার্ল্ডের আজকের 200তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আজকে 200তম এপিসোডে পদার্পণ করেছি। আজকের এপিসোডেও বরাবরের মতো 6টি ঘটনাই থাকছে, তবে এই 6টি ঘটনার মধ্যে কয়েকটি ঘটনা এমন রয়েছে, এই ধরনের ঘটনা আসলে আমরা সবসময় পেতে চাই কিন্তু সবসময় পাওয়া হয় না। তাই আমরা সবসময় বলি, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দিন। আপনারা ঘটনা না পাঠালে আমরা কিভাবে প্রচার করব বলুন? আপনারা যারা দারুণ দারুণ সমস্ত ঘটনা শুনতে চান, তাদের কাছেও আমরা সবসময় অনুরোধ করি যে আমাদেরকে আপনারা ভয়ের ঘটনা পাঠাতে থাকুন। তাহলেই আমরা অনেকটা পথ একসাথে পাড়ি দিতে চাই, ইনশাল্লাহ পাড়ি দিতে পারব। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। এই 200তম এপিসোডের সাথে যারা যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলের প্রতি একটি বিনীত অনুরোধ থাকছে। আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বেশ স্পর্শকাতর এবং বেদনাদায়কও বটে। আপনারা সবাই এই ঘটনাটি শোনার সময় আমরা চেষ্টা করব হৃদয় দিয়ে ঘটনাটি উপলব্ধি করতে, শুধু ভয় দিয়ে নয়। চলুন ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম শারমিন শিউলি। ওনার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের জিকাতলা গ্রামে। উনি পেশায় একজন শিক্ষিকা। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার এক স্টুডেন্টের দাদির কাছ থেকে। ঘটনাটির সময়কাল 2000 বা 2002 সাল, এরকমটা হতে পারে বলে উনি জানিয়েছেন। ওই সময় তো সব জায়গাতে এরকম ইলেকট্রিসিটি ছিল না, তবে প্রতি বাড়িতেই কিন্তু হারিকেনের প্রচলন ছিল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম ছিল লতিফুর রহমান, গ্রামবাসীরা তাকে লতিফ নামেই চিনত। ঘটনাটি ঘটেছিল পাবনা জেলার বেড়া উপজেলায়। লতিফ সাহেবকে আমরা লতিফ চাচা বলে অভিহিত করব। লতিফ চাচা তখন বিয়ে করেছেন বেশ কয়েক বছর। তিনি কিন্তু এই চাষবাস ছাড়া আর তেমন কোনো কাজে নিয়োজিত ছিলেন না। লতিফ চাচা বেশ গরিব মানুষ ছিলেন, বাড়িতে ওনার মা বাবা আর ওনার স্ত্রী। একদিন এলাকার মেম্বার এই লতিফ চাচাকে ডেকে পাঠান, তাকে ওই এলাকার নির্দিষ্ট একটা বাজারের কিছু দোকানে চৌকিদারি করার জন্য বলা হয়। অনেক জায়গায় নাকি এটাকে ফৌজদারি বলা হয় আর কি। রাতের বেলা বাজারের দোকানপাটগুলো দেখাশোনা করা, এটা একটা নতুন দায়িত্ব হবে, কিছু টাকাও পাওয়া যাবে। উনি এক কথায় রাজি হয়ে যান, বেশ খুশি হয়েছেন এইভাবে যে দিনের বেলায় কিছুটা ঘুমাবেন, জমিতে চাষবাস করবেন, রাতের বেলা চৌকিদারি করবেন। তবে এই বিষয়টা যখন পরিবারের সদস্যরা জানতে পারলেন, লতিফ মিয়ার মা বাবাও রাজি ছিলেন না, লতিফ মিয়ার স্ত্রীও রাজি ছিলেন না। তারা বলেছিলেন যে আল্লাহ যতটুকু দিচ্ছেন আমরা তো চলতে পারছি, হ্যাঁ কষ্ট হচ্ছে, কিন্তু তাই বলে রাতের বেলা ডিউটি করা এটা দরকার নাই। কিন্তু লতিফ মিয়া সাহসী মানুষ ছিলেন, কৌতূহলীও ছিলেন, এক কথার মানুষ ছিলেন। পরিবারের সদস্যরা বেঁকে বসেছেন, তবুও লতিফ মিয়া বললেন যে মেম্বার সাহেবকে কথা দিয়ে আসছি, এখন কিভাবে গিয়ে না করি, তখন উনি কিবা মনে করবেন, ঠিক আছে কাজ যখন নিয়েছি কিছুদিন করি, তারপর না হয় দেখা যাবে। কি আর করা, পরিবারের সদস্যরা সম্মতি দিলেন। দু এক মাস কেটে গেল কোনো সমস্যা ছাড়াই। লতিফ মিয়া ভালোভাবেই উনি ওনার দায়িত্ব পালন করছিলেন। এক রাতে লতিফ মিয়া রাতের খাওয়া দাওয়া সেরে এই চৌকিদারি করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছেন। সেদিন অবশ্য তার বেশ দেরি হয়ে গিয়েছিল। তিনি হারিকেন হাতে আর হাতে আর একটা লাঠি নিয়েছেন, বেশ বড় সড়ো বাঁশের লাঠি। এগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন। বাজারে যাওয়ার পর দোকানগুলো বেশ কয়েকবার ঘুরে দেখেন। বাজারে একটা বড় গাছ ছিল, ওই গাছের নিচে উনি মাঝে মাঝে বসতেন রাতের বেলাতে। কয়েক মাস বসেছেন, কোনো সমস্যা কিন্তু হয়নি। আর ওনার হাতে একটা বাঁশি ছিল, বাঁশিতে ফু দিতেন। উনি যখন বসেছেন তখন হঠাৎ করে একটা শব্দ শুনতে পান। শব্দ শুনতে পাওয়ার পর ওনার হাতের হারিকেনটার আলো একটু বাড়িয়ে দিলেন, আশেপাশে কিছু দেখা যায় কিনা এই চিন্তা করে। তবে এরপর শব্দটা আর শোনা গেল না। তিনি ভাবলেন বিড়াল হবে বোধহয়। একটু পর আবার একই শব্দ শোনা গেল। মনে হলো আগের থেকে শব্দটা বেশ জোরালো হয়েছে, মনে হচ্ছে কেউ কান্না করছে। উনি হাতে লাঠি আর অন্য হাতে হারিকেনটা নিয়ে শব্দের উৎপত্তির স্থলটা খোঁজার চেষ্টা করছিলেন। খুঁজতে খুঁজতে ধীরে ধীরে তিনি গরুর মাংস যেখানে বিক্রি হয় বাজার একটা সাইডে, ওই দোকানগুলোর কাছে চলে আসেন। উনি বুঝতে পারলেন ওই কান্নার শব্দটা ওদিক থেকেই আসছে। তিনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। লতিফ মিয়া ছিলেন বেশ সাহসী একজন মানুষ। তিনি বেশ কয়েকটা দোকান পার হয়ে একটা গলির ভিতরে ঢুকে গিয়েছেন। আগেকার দিনের দোকানপাটগুলো ছিল বেশ ফাঁকা ফাঁকা, তার মধ্যে ছিল ওই সময় গরমকাল, তবে জ্যোৎস্না রাত ছিল, আশেপাশের পরিবেশটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। তিনি আরো এগিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন এক রোমহর্ষক দৃশ্য, যা তিনি কল্পনাতেও আনতে পারেননি যে এমন কিছুর মুখোমুখি উনি হতে যাচ্ছেন। উনি দেখতে পেলেন একটা মহিলা যার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। শরীরের বিভিন্ন জায়গার মাংসগুলো অর্ধগলিত, কোনো কোনো জায়গায় খুলে পড়ে গেছে, সেখানে হাড় রয়েছে সেগুলো দেখা যাচ্ছে, আর তীব্র দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। শরীরে কোথাও মাংস আছে, কোথাও নেই। হাত দুটো কঙ্কালের মতো, কোথাও মাংস ঝুলে আছে। ঠিক যেমন গরু জবাই করলে হাড়ের সঙ্গে মাংসগুলো লেগে থাকে, ঠিক তেমন দাঁতের উপরে চোয়ালের মাংসগুলো কোথাও আছে, কোথাও নেই। এতটাই ভয়ঙ্কর দেখতে লতিফ মিয়া সেই মহিলাকে দেখতেই নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তার মনে হচ্ছিল উনি ওখানেই মারা যাবেন। লতিফ মিয়া তৎক্ষণাৎ একটি দোকানের টিনের পেছনে গিয়ে দাঁড়ান এবং হারিকেনের আলোটি একদম কমিয়ে দিয়েছেন। এরপর উনি দেখার চেষ্টা করছেন যে এই অবয়বটা আসলে কি করে। সেই ভয়ঙ্কর মহিলাটি মাংসের দোকানের মাটিতে পড়ে থাকা রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিল। মাংসের দোকানে থাকা যে কাঠগুলো রয়েছে যার উপর মাংসগুলো কাটা হয়, গাছের গুড়ির একটা অংশ বা গোল কাঠের একটা অংশ, এগুলোর উপর যখন মাংস কাটা হয় তখন এর সাথে কিন্তু রক্ত লেগে থাকে। এই জিনিসগুলো সে চেটে চেটে খাচ্ছিল। এভাবে বেশ কয়েকটা দোকানের সামনে সেই মহিলা যায় আর একই রকম কাজ করে। শুধু তাই না, নিচে পড়ে থাকা শুকনো রক্তগুলো সে চেটে চেটে খাচ্ছিল। লতিফ সাহেব প্রচন্ড ভয় পেয়ে যান। এই দৃশ্যগুলো দেখার পর তিনি কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছেন উনি নিজেও জানেন না। পরের দিন দুপুরের পর নিজেকে আবিষ্কার করেন তার নিজ বাড়িতে। চোখ খুলতেই দেখেন কয়েকজন পরিবারের যারা সদস্য আর কি তার কাছে দাঁড়িয়ে আছেন, তার স্ত্রী কান্নাকাটি করছে। লতিফ মিয়া তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন, কি হয়েছে। লতিফ মিয়ার স্ত্রী জানান ফজরের নামাজের পর কয়েকজন এসে অনেক জোরে ডাকাডাকি করছিল, তখন লতিফ মিয়ার স্ত্রী উঠেছেন, লতিফ মিয়ার মা উঠেছেন। উঠে দরজা খুলতেই দেখা গেল যে বেশ কয়েকজন মিলে লতিফ মিয়াকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এসেছে। তখন ওনারা অনেক চেষ্টা করেছেন জ্ঞান ফেরানোর জন্য, ওনারা পারেন নাই। এই যে এখন জ্ঞান ফিরল। এগুলো যখন বলা হলো তখন লতিফ মিয়ার স্ত্রী লতিফ মিয়াকে জিজ্ঞেস করলেন তোমার হয়েছিলটা কি। এরপর আরো কয়েকজন জানতে চাইল যে কি হয়েছিল। লতিফ মিয়া চিন্তা করলেন যে আসলে আমি কি ওই গাছের নিচে ঘুমিয়ে গিয়েছিলাম কিনা, আমি কি কোনো স্বপ্ন দেখেছিলাম কিনা, যা দেখেছি এটা কি স্বপ্ন নাকি অন্য কিছু। উনি বারবার এই একই কথা ভাবছিলেন। তবে লতিফ মিয়া ওই সময়ে এই ঘটনাটা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করেননি। পরিবারের সদস্যরা জানলে তো নিঃসন্দেহে তাকে আর এই চৌকিদারের কাজটি করতে দেবে না, কারণ তারা তো এই কাজটি করার শুরু থেকেই বিরোধী ছিল। এখন যদি বিষয়টা বলা হয় তাহলে নিশ্চিত যেতে দেবে না। এদিকে এমন একটা সময় ঘটনাটি ঘটেছে, মাসের একদম মাঝামাঝি। এখন যদি উনি ছেড়ে দেন তখন তো হবে আর একটা বিপত্তি, টাকাগুলোও পাওয়া যাবে না যে কয়েকদিন ডিউটি করেছেন। চিন্তা করলেন যে কাজটা করি না, হয়তোবা কোন একটা দুর্ঘটনা হয়েছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বা দুঃস্বপ্ন দেখেছিলাম। উনি আসলে তখনও এটাকে দুঃস্বপ্ন মনে করছিলেন, দৃশ্যটা উনি শেয়ার করতে চাচ্ছিলেন না। আর অভাবের সংসার, একটু বাড়তি উপার্জন হলে ভালোভাবেই সংসারটা চলবে। সেদিন রাতে যথারীতি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লেন বাজারের উদ্দেশ্যে। এই ঘটনার কারণে ওনার যে জ্বর আসবে এরকম কোনো কিছু কিন্তু হয়নি। তবে ওই রাত্রে ওনার সবসময় সার্বক্ষণিক যে সাথী একটা বাঁশের লাঠি, এটার সাথে উনি আর একটা লোহার চিকন লাঠি নিলেন। বাজারে গেলেন, পুরো বাজার বাঁশি বাজিয়ে দুই তিনবার ঘুরলেন, সব কানে দেখা গেল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। উনি দেখলেন যে না, সবকিছু ঠিকঠাকই আছে। এরপর তিনি আবার ওই গাছের নিচে বসলেন। উনি যাতে ঘুমিয়ে না পড়েন এই জন্য কিছু শুকনো খাবার নিয়ে যেতেন, মুড়ি গুড় চিড়া এগুলো আর কি, এগুলো চিবিয়ে খেলে ঘুম কেটে যায়। উনি খাচ্ছেন খাচ্ছেন, খেতে খেতে শুনতে পেলেন সেই কান্নার আওয়াজ যেটা গত রাত্রে উনি শুনেছিলেন। তবে আজকে কান্নার আওয়াজটা বেশ তীক্ষ্ণ, মনে হচ্ছিল খুব জোরে জোরে গোঙানিরও শব্দ হচ্ছে। অনেক সময় কেউ রেগে গেলে যেরকম গড়গড় শব্দ করে এমন শব্দও হচ্ছে কান্নার আওয়াজের সাথে। এবারও তিনি সাহস করে শব্দটির উৎপত্তিস্থলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। হারিকেনের আলো মিটিমিটি করে জ্বলছে। তবে ওই সময় উনি বাঁশের লাঠিটি রেখে লোহার যেই দণ্ডটা ছিল ওটা হাতে নিলেন। তিনি আবারও গতকালের স্থানটিতে গেলেন এবং সেই দোকানের টিনের পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি আসলে দেখতে চাইছিলেন যে আসলে কি উনি দুঃস্বপ্ন দেখেছেন নাকি সত্যি সত্যি কিছু দেখেছেন। উনি ওখানে গেলেন, টিনের ওখানে দাঁড়িয়ে কিন্তু সবকিছু দেখা যাচ্ছিল। এবারও তিনি যা দেখলেন সত্যি তা খুবই ভয়ঙ্কর। ওনার শরীর অবশ হয়ে গিয়েছিল, উনি ওনার হাত পা নাড়াতেই পারছিলেন না। তিনি দেখলেন ঠিক গতকালের দেখা সেই মহিলা, শরীরে প্রচন্ড দুর্গন্ধ, অর্ধ গলিত মাংস তার শরীরে, কঙ্কালের মতো দুটি হাত, পায়ের মাংসগুলো কোন রকম লেগে আছে। সে ওই মাংসের দোকানগুলোতে কিছু একটা খুঁজছে। লতিফ চাচা আরো দেখতে পেলেন যে মাটিতে পড়ে থাকা শুকনো রক্তের দাগগুলো এই মহিলা চেটে চেটে খাচ্ছে। এক পর্যায়ে উনি আরো দেখলেন সেই ভয়ঙ্কর মহিলা নিজের পায়ের কোন রকমে আটকে থাকা ওই পচা মাংসগুলো দাঁত দিয়ে টেনে ছিঁড়ে খাচ্ছে, জিহ্বা দিয়ে নিজের পা চেটে চেটে খাচ্ছে। লতিফ মিয়া যেখানে দাঁড়িয়ে ছিল সে ভয়ঙ্কর মহিলাটি এবার সেদিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে এই মহিলাটি টের পেয়ে গেছে যে তাকে কেউ দেখছে আড়াল থেকে। লতিফ মিয়া শক্ত করে লোহার লাঠিটি ধরে রাখে এবং মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। উনি তো ওখান থেকে নড়তেই পারছেন না। এক পর্যায়ে সেই ভয়ঙ্কর মহিলাটি দোকানের টিনের সামনে চলে আসে, তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এবারে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে ওই মহিলাটি এক লাফে টিনের পেছনে চলে আসে, একদম লতিফ মিয়ার মুখোমুখি হয়ে যায়। লতিফ মিয়ার সাথে চোখাচোকি হয়। লতিফ মিয়াকে দেখে কর্কশভাবে হাসতে থাকে, তার জিহ্বা দিয়ে লালা পড়ছিল। লতিফ মিয়াকে দেখে বলে, কতদিন মাংস খাই না রে লতিফ মিয়া, তোর মাংস একটু দিবি। এ কথা শোনার পর লতিফ মিয়া আর সহ্য করতে না পেরে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে। উনি দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তিনি শরীরে একটু শক্তি পেয়েছিলেন ওই সময়, দৌড়ানোর সময় খেয়াল করেন তার পিছনে কিছু একটা আসছে, কিন্তু তার সাহস হল না পেছনে তাকানোর। উনি দৌড়াতে দৌড়াতে পাকা রাস্তার উপরে উঠেছেন। পাকা রাস্তা থেকে পায়ে হাঁটা 15 মিনিটের দূরত্ব হচ্ছে এই লতিফ চাচার বাড়ি। লতিফ চাচা কোনো পাশে না তাকিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দেন। তিনি হাঁপাতে হাঁপাতে বাড়ির সামনে আসেন, জোরে একটা চিৎকার দিয়ে তার মাকে ডাকেন এবং ধপাস করে পড়ে যান। এদিকে তার চিৎকারে তার মা, তার স্ত্রী, তার ছোট ভাইও ছিল ওই বাড়িতে, তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন। এসে দেখেন লতিফ মিয়া মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। সবাই ধরাধরি করে তাকে ঘরে নিয়ে আসে। তার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল। তার স্ত্রী তার গায়ের জামাটি খুলে দেন এবং পাখা দিয়ে বাতাস করতে থাকেন। তারা আসলে কেউ বুঝতে পারছেন না ব্যাপারটা কি। প্রায় অনেকক্ষণ পর লতিফ মিয়ার জ্ঞান ফেরে, চোখ খুলে উনি পানি খেতে চাইলেন। তার স্ত্রী তাকে পানি এনে দেন। সবাই তাকে জিজ্ঞেস করেন হয়েছেটা কি, আর এমন অবস্থা কি করে হলো, আগের রাতেও হলো আজকে এই অবস্থা। এদিকে তার স্ত্রী বলছেন যে বারবার নিষেধ করছিলাম রাতের বেলা বাজারে এই ডিউটি না করতে, তবে পরিবারের সদস্যরা চিন্তা করেছিলেন হয়তোবা বাজারে ডাকাত পড়েছে, ডাকাতরা তাকে ধাওয়া করেছে, বিষয়টা এরকম চিন্তা করেছিলেন আর কি। কিন্তু না, লতিফ মিয়া এবারে সমস্ত ঘটনা খুলে বললেন, আগের রাতে কি হয়েছিল আর এই রাতে কি হয়েছে। এই কথা শোনার পর বাড়ির সবাই তো অনেক ভয় পেয়ে যান। সবাই বলেন আর কোনো কথা না, এই ডিউটি শেষ, আর করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। তবে এবারে লতিফ মিয়া আর কথা বাড়ালেন না, সবার কথা মেনে নিলেন। সেদিন রাতেই লতিফ মিয়ার অনেক জ্বর আসে। পরের দিন ফজর নামাজের পর তার ছোট ভাই মসজিদের ইমাম সাহেবের নিকট সবকিছু বলেন। ইমাম সাহেব বললেন যে ঠিক আছে, আমি যাব লতিফ মিয়াকে দেখতে। সেদিন আসরের নামাজের পর ইমাম সাহেব লতিফ মিয়ার বাড়িতে আসেন। এসে দেখেন লতিফ মিয়ার স্ত্রী লতিফ মিয়ার মাথায় পানি দিয়ে যাচ্ছে, কারণ লতিফ মিয়ার শরীরে অনেক জ্বর। ইমাম সাহেব বললেন যে এমন অনেক ঘটনা ঘটে থাকে আমাদের সাথে, জিন ইনসান তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একথা সত্য। তুমি হয়তো অনেক খারাপ কিছুর কবলে পড়েছিলে, আল্লাহই বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই বলে ইমাম সাহেব পানি পরে দিলেন, লতিফ সাহেবের শরীরে কিছুটা পানি ছিটিয়েও দিলেন। ইমাম সাহেব এরপর বলে দিলেন যে লতিফ, তুমি এই পেশাটা ছেড়ে দাও, আগে যে কাজ করতা সেটাই করো, এতটা ধকল তোমার শরীরে সইবে না, চাষবাস করো, এটাতে আল্লাহ যতটুকু দেয় এটা আল্লাহ পছন্দ করছেন না হয়তো। লতিফ মিয়া বলেন জি আপনি ঠিকই বলেছেন, আমার পরিবারের সদস্যরা শুরুতেই বলেছিল, আমি তো শুনিনি, আমি এই কাজ আর করব না। এদিকে বাজারের লোকজন তাকে দেখতে আসে। এর মধ্যে একজন বেশ বয়স্ক ভদ্রলোক যিনি ওই বাজারে ব্যবসা করতেন, তার একটা বেশ বড়সড় দোকান ছিল, উনি আসেন। তো উনি এসে লতিফ মিয়ার সাথে কথা বলেন, কুশলাদি বিনিময় করেন। ওই বয়স্ক লোকটির নাম ছিল আব্দুল মান্নান। এই মান্নান চাচা বললেন, আমরা তো অনেক আগে থেকে এই হাটে বেচা কেনা করি, আমরা যা জানি তোমরা তো তা জানো না। লতিফ মিয়া বললেন যে আপনি আসলে কি জানার কথা বলছেন বলেন তো। তখন মান্নান চাচা বললেন যে এই ঘটনা এমন একটা ঘটনা যেটার ফল এখনো সবাই ভোগ করছে, হয়তো ভবিষ্যতেও করবে। তো এই কথা যখন বলা হলো, এর মধ্যে ইমাম সাহেব লতিফ সাহেবকে দেখার জন্য চলে আসছেন, সবাই মিলে শুনছেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই লোক বললেন যে প্রায় 10-12 বছর আগের কথা, একটা মহিলা আসছিল গরুর মাংস কেনার জন্য, তার নাম ছিল আনজু বেগম। তিনি স্থানীয় একটি ধানের চাতালে কাজ করতেন। বাড়িতে ছিল তার এক সন্তান, তার স্বামী আর শাশুড়ি। তার স্বামী ছিলেন বেশ অসুস্থ, এক কথায় তার শরীর অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজড অবস্থায় ছিল, কোনো কাজ করতে পারতেন না। কি আর করা, এই আনজু বেগম এবং তার শাশুড়ি মিলে সংসার চালাতেন বিভিন্ন কাজ করে। সেই সময় অল্প টাকাতেই তাদের সংসার মোটামুটি ভালোই চলে যেত। একদিন তার ছেলে গরুর মাংস খাওয়ার জন্য বায়না ধরেছিল। আনজু বেগম তার ছেলেকে বললেন কাজ শেষ করে হাট থেকে তিনি গরুর মাংস কিনে নিয়ে আসবেন। তার ছেলে ভীষণ খুশি হয়েছিল। তার ছেলের নাম ছিল শিহাব। আনজু বেগম কাজ শেষ করে হাটে যান। তিনি তার শাশুড়িকে বললেন যে বাড়িতে গিয়ে ভাত চুলাই দেন, আমি গরুর মাংস নিয়ে আসব, এরপর রান্না করব। সেই অনুযায়ী তার শাশুড়ির বাড়িতে চলে যায়। আনজু বেগম হাটে যায়। তিনি গরুর মাংসের দাম করতে লাগলেন। তার কাছে যে টাকা ছিল তা দিয়ে আসলে গরুর মাংস কেনা যাচ্ছিল না, কিছু টাকা কম ছিল। ওখানকার একজন ব্যবসায়ী যিনি গরুর মাংসের ব্যবসা করতেন আর কি, তখন তাকে বললেন যে আপনি হাফ কেজি মাংস দেন। হাফ কেজি মাংস যদি উনি নেনও তারপরে কিছু টাকা বাকি থাকে। তখন ওই দোকানদার বললেন যে আপনি হাফ কেজি মাংস নেবেন, আপনি একটা কাজ করেন, আপনি বেলা শেষ হলে আসেন, তখন যে মাংসগুলো থাকবে আমি আপনাকে অল্প দামে দিয়ে দিব, এই যে টাকাটা বাকি থাকে বাকি টাকা আপনাকে দিতে হবে না। আনজু বেগম খুশি হলেন, বলে ঠিক আছে, ততক্ষণ আমি এখানে বসে থাকি। তো এই যে দোকানদার, তাকে বললেন যে ঠিক আছে আপনি বসে থাকেন। কতক্ষণ বসে থাকা যায়? আঞ্জু বেগম বাজারের এদিক সেদিক একটু ঘোরাঘুরিও করে আসলেন। এদিকে হাট বেলা শেষ হয়ে গেল, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাগরিবের আজান তখনও দেয়নি। আঞ্জু বেগম তখন বললেন যে আসলে বেলা তো শেষ হয়ে যাচ্ছে, আমাকে গোস্তটুকু দিয়ে দিন, আমি বাড়িতে গিয়ে রান্না করবো, আমার ছেলেটা আমার আশায় বসে আছে। দোকানদার বলেছিল না এখনো হাট বেলা আছে, আর একটু পরে আপনাকে গোস্তটা দেব। এভাবে ধীরে ধীরে সন্ধ্যা পার হয়ে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। আঞ্জু বেগম মনে মনে দুঃখ প্রকাশ করতে লাগলেন, এই ভেবে যে আহারে আমরা গরিব মানুষ, টাকা থাকলে এতক্ষণ কি আর বসে থাকা লাগে, সেটা অপেক্ষা করছে, সেটা মাংস দিয়ে ভাত খাবে, আজ আমার কাছে টাকা কম আছে বলে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এভাবে মন খারাপ করে মনে মনে দুঃখ প্রকাশ করতে করতে একটা সময় একটু বিলাপ করছিলেন। এই বিলাপ যে ওই মাংস বিক্রেতার কানে যায় নাই তা না, তবুও মাংস বিক্রেতা চাচ্ছিলেন যে ওনার কাছে আর কোনো বাকি না থাক, মাংস যতটুকুই থাকে কম বেশি যাই হোক তাকে একবারই দিয়ে দিতে। কারণ উনিও বুঝতে পেরেছিলেন যে এই ভদ্র মহিলার ছেলে সে একটা আশা করে বসে আছে, এই আধা কেজি মাংস দিয়ে ওই পরিবারের লোকজন কয়জনই বা কয় টুকরোই খেতে পারবে। ওনার উদ্দেশ্য খারাপ ছিল না, এই কারণে উনি আসলে এই আঞ্জু বেগমকে বসিয়ে রেখেছিলেন। এদিকে রাত হয়ে গেছে, আঞ্জু বেগম চিন্তা করছেন যে আর কি মাংস নিতে পারব। এর ভিতরে সে কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ির কাছাকাছি একজন ব্যক্তি থাকেন, একজন তার প্রতিবেশী, তার নাম হচ্ছে কাশেম মিয়া। তো কাশেম মিয়া দেখেন যে এই আঞ্জু বেগম বসে আছে, তখন কাশেম মিয়া বলে যে এই আঞ্জু এখানে কি করিস, রাত হয়ে গেছে, বাড়ি যাবি না? আমি তো বাড়ির দিকে যাচ্ছি, তুইও চল। দোকানদার বলল যে সারা বেলা অপেক্ষা করলেন, আর একটুখানি সবুর করুন, নতুন গরু জবাই করা হয়েছে, কারণ হঠাৎ করে বেশ কিছু লোকজন আসছে, তাদের মাংস লাগবে, তাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই জন্য আগের যে মাংসগুলো ছিল আমি দিয়ে দিয়েছি, এই নতুন গরুর মাংস তারা যতটুকু নেবে এরপরও বেশ কিছু মাংস বেঁচে থাকবে, আর ওনাদের কাছে যতটুকু দামে বিক্রি করব তাতে আপনাকে দিলে আমার লস হবে না, আপনি অল্প দামে নিয়ে যেতে পারবেন। এ কথা শোনার পর আঞ্জু বেগমও চিন্তা করলেন যে ঠিক আছে তাই হোক নিয়ে যাই। এ কথা কিন্তু এই কাশেম মিয়াও শুনেছিলেন। তখন কাশেম মিয়া বলে আচ্ছা ঠিক আছে দোকানদার, তুমি তাকে মাংস দিয়ে দিও, আমি চলে গেলাম। আর উনি যখন চলে যাচ্ছিলেন, আঞ্জু বেগম নাকি বলেছিলেন যে কাকা আপনি গিয়ে আমার শাশুড়িকে বলবেন যে ভাত চড়াই দিতে, ভাতটা রেডি করে ফেলতে, আমি মাংস নিয়ে আসতেছি। তখন উনি বলেন ঠিক আছে আমি গিয়ে এটা বলবো। আর এটাও বলে দিয়েছিলেন যে আমার ছেলে শিহাব যেন ঘুমিয়ে না পড়ে। তো উনি তো গেছেন, গিয়ে সব কথা বলেও দিচ্ছেন যে হ্যাঁ সে আসবে। এদিকে সময় কেটে যেতে লাগলো, রাত অর্ধেক হয়ে গেছে, আঞ্জু বেগম বাড়িতে ফেরেন নাই। গ্রামের মানুষেরা সাধারণত এশার নামাজ পড়েই ঘুমিয়ে পড়তেন, আর ওই গ্রামে তো তখনও ইলেকট্রিসিটি আসেনি, অনেকে সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তেন। আঞ্জু বেগমের শাশুড়ি খুব চিন্তায় পড়ে গেলেন। এদিকে আঞ্জু বেগমের ছেলে শিহাব, সেও বারবার জিজ্ঞেস করছিল মা কখন আসবে। আঞ্জু বেগমের শাশুড়ি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। এদিকে আঞ্জু বেগমের স্বামী, তার নাম হচ্ছে মোতালেব মিয়া, সে বারবার জিজ্ঞেস করছে যে আঞ্জু এসেছে কিনা। এখন তার তো উঠে খোঁজার শারীরিক শক্তি নাই, তার শরীর তো প্যারালাইজড হয়ে আছে। তখন আঞ্জু বেগমের যিনি শাশুড়ি, উনি একটা হারিকেন হাতে নিয়ে পাশের বাড়িতে যান, পাশের বাড়িতে গিয়ে বলেন যে আঞ্জু বেগম তো এখন বাড়িতে ফেরেন নাই। তখন আরো বেশ কয়েকজন লোক বের হয়ে আঞ্জু বেগমকে খুঁজতে বের হয়, বাজারে যাওয়া হয়, বাজারে গিয়ে আঞ্জু বেগমকে পাওয়া যায় না। যেখানে আঞ্জু বেগম কাজ করত সেখানে গিয়েও খোঁজা হয়, সেখানেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সারা রাত তাকে খোঁজা হয়, কোনো খোঁজ পাওয়া গেল না। পরের দিন সকালে বেশ কয়েকজন মিলে এলাকার মেম্বারের কাছে যান, তাকে এই বিষয়টা জানানো হলে মেম্বার সাহেব থানায় গিয়ে একটা জিডি করতে বলেন, এবং মেম্বার সাহেবের পরিচিত যত লোকজন আছে সবাইকে বলেন যে আঞ্জু বেগমকে খোঁজার জন্য। সবার কিন্তু সন্দেহ জাগে আঞ্জু বেগম যেই দোকানে মাংস কিনতে গিয়েছিল ওই দোকানদারের প্রতি, যে সে কিছু জানতে পারে। সেই দোকানদারকে অনেক প্রশ্ন করা হয়, পুলিশ এসে ওই দোকানদারকে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করলেও ওই দোকানদার বলে যে হ্যাঁ আঞ্জু বেগম তো তার কাছে মাংস নিয়ে চলে গেছে, এবং তার কাছ থেকে যে মাংস নিয়ে চলে গেছে ওই সময় আরো বেশ কয়েকজন মানুষও ছিল ওই বাজারের, তারাও দেখেছে। তাদেরকেও ডাকা হয়, তারা বলে হ্যাঁ আঞ্জু বেগম তো মাংস নিয়ে চলে গেছে। হ্যাঁ এটা সত্য যে আঞ্জু বেগমের যেতে দেরি হয়েছে, এদিকে আঞ্জু বেগমের তো সন্ধান পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকদিন পর, প্রায় এক সপ্তাহের কাছাকাছি সময়, এক ব্যক্তি ধানের জমিতে পানি দেওয়ার জন্য এই যে শ্যালো মেশিনের যে ঘর, বোরিং ঘর বলে, এই বোরিং ঘরের কাছে গিয়েছে। ওইখানে গেলে এমন দুর্গন্ধ সে পাচ্ছে, তো উনি ভেবেছেন হয়তো শিয়াল কুকুর মরে পচে একদম ফুলে গিয়েছে, এই জন্য এরকম গন্ধ হচ্ছে। উনি ওই বোরিং ঘরের পেছন দিকে গিয়ে দেখেন একটা বস্তা পড়ে আছে, ওই বস্তার উপরে লাল লাল শুকনো কিছু লেগে আছে। তখন উনি চিন্তা করলেন এর ভিতরে কি হতে পারে। উনি আশেপাশে যারা কৃষক ছিলেন তাদেরকে ডাকেন, সবাই চলে আসে, এসে দেখে একটা বস্তা পড়ে আছে। তবে তাদের কাছে সন্দেহ লাগে, তারা কেউই ওই বস্তায় হাত না দিয়ে মেম্বারকে খবর দেন। মেম্বার এসে দেখে অবস্থা তো আসলে ভালো না, অন্য কোনো বিষয় হতে পারে, তখন মেম্বারও এই বিষয়ে কাউকে আগাতে নিষেধ করেন যে কেউ বস্তায় হাত দিবা না, পুলিশকে খবর দেই। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর বস্তার মুখ খোলা হলো, মুখ খোলার পর যে দেখা গেল তা দেখার জন্য আসলে গ্রামবাসীরা কেউই প্রস্তুত ছিল না। সবাই দেখে আঞ্জু বেগমের লাশ বস্তার ভেতরে। আঞ্জু বেগমের পরনের কাপড় দেখে বোঝা যাচ্ছিল এটা আঞ্জু বেগম, তার চেহারা দেখে বোঝার আসলে উপায় ছিল না। শরীরের মাংস হাড় আলাদা হয়ে গেছে, মাংসগুলো পচে খুলে খুলে পড়েছে, এমন তীব্র দুর্গন্ধ কাছেই আর যাওয়া যাচ্ছে না। আঞ্জু বেগমের বাড়িতে খবর পাঠানো হয়। তার ছেলে তখন স্কুলে গিয়েছে, তার শাশুড়ি খবরটি শোনা মাত্র দৌড়ে আসেন, এসে এই দৃশ্য দেখতে পান। সবাই আহাজারি করতে লাগলো, আহা এই অভাবী মহিলাটার কেন এমনটা হলো, কে এই কাজটা করল, তার তো কোনো শত্রু ছিল না। আসলে আঞ্জু বেগমের সাথে ওই রাতে কি হয়েছিল এটা জানা যায় না। এই লাশ যখন উদ্ধার হলো তখন এটার অবস্থা এমন ছিল যে এটাকে আসলে পোস্টমর্টেম যে করবে এমন উপায়ও ছিল না। তারপরও পুলিশ লাশটি নিয়ে গিয়েছিল, এরপর তাদের যেই ফর্মালিটিজ এটা করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। তবে এই লাশের অবস্থা এমন ছিল যে এটা গোসল দেওয়ার উপায় ছিল না, কোনো মতে কাফন পরিয়ে জানাজা পরিয়ে আঞ্জু বেগমকে দাফন করা হয়। পুলিশ তাকে অনেক চেষ্টা করেছিল, ওই যে মাংসের দোকানদার তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলেও সে কোনো কথাই আসলে বলতে পারেনি, তার মুখ দিয়ে কোনো কথাই বের করা যায়নি। সে একই ধরনের বয়ান সবসময় দিয়েছে যে তার কাছ থেকে মাংস নিয়ে আঞ্জু বেগম চলে গেছে, এর বাইরে সে আর কিছুই জানে না। পাবনা জেলার বেড়া উপজেলার মানুষরা এই ঘটনাটা নাকি এখনো অনেকেই জানেন। আঞ্জু বেগম মারা যাবার 6-7 মাস পর থেকে বাজারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। গভীর রাতে কেউ কেউ দেখতে পায় ভয়ঙ্কর এক মহিলা, যার শরীরের মাংস অর্ধগলিত পচে যাওয়া বিভৎস চেহারা। সে শুধু এই গরুর মাংসের যে দোকানগুলো আছে এদিক দিয়ে ঘোরাফেরা করে, আর সেখানে পড়ে থাকা শুকনো রক্তগুলো চেটে চেটে খাবার চেষ্টা করে। অনেকেই ধারণা করেন এটা আঞ্জু বেগমের আত্মা, আবার কেউ কেউ ভাবতে সব ভুয়া। তবে এই ঘটনা যে শুধু এই লতিফ চাচার সাথে ঘটেছে বিষয়টা এরকম না, এই ঘটনা নাকি আরো বেশ কয়েকজন পাহারাদার যারা ছিলেন নাকি তাদের সাথেই ঘটেছে। এরা ভয় পেয়ে আর এখানে কাজ করতে আসতো না, এরকম অনেকগুলো পাহারাদার বদল হতে হতে এই যে লতিফ চাচা উনি এই দায়িত্ব নিয়েছিলেন। তবে লতিফ চাচা তো আর যান নাই, এখন ওই এলাকায় ওই বাজারে আঞ্জু বেগমের মতো ওই অবয়বটাকে দেখা যায় কি না তা কিন্তু জানা যায়নি। তবে এই অবয়বটাকে দেখেছেন এমন অনেক লোক এখনো নাকি জীবিত আছেন। আঞ্জু বেগমের শাশুড়ি জীবিত নেই, তার স্বামী যেহেতু প্যারালাইজড পেশেন্ট ছিল সেও মারা যায় তার স্ত্রীর মৃত্যুর পর, তার ছেলে বেঁচে আছে কিনা এই সন্ধানটা পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলেন যে হ্যাঁ তার ছেলে জীবিত আছে, তবে সে শহরে থাকে, কোন শহরে থাকে এটা আসলে ওভাবে জানা যায়নি। আর যিনি ঘটনাটি মূলত বলেছেন এই শারমিনাপুর কাছে, অর্থাৎ ওনার একজন স্টুডেন্টের দাদি, এই দাদি উনি ওনার স্বামীর কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার একটা হৃদয় বিদারক বিষয় রয়েছে। একবার চিন্তা করুন যে একটা মা সে কতটা আবেগ দিয়ে তার ছেলের জন্য মাংস কিনে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার হয়নি। আনজু বেগমকে কারা মারল আজ পর্যন্ত তাও অজানা। এটা নিয়ে হুজুর কবিরাজের কাছেও সেই পরিবার যান নাই। কোন হুজুর কবিরাজ এটার তথ্য যে অনুসন্ধান করে মানুষকে জানাবেন এটাও হয়নি। এটা আজও এক রহস্যই রয়ে গেছে। আনজু বেগমকে কেন মরতে হয়েছিল, মৃত্যুর পূর্বে তার সাথে কি হয়েছিল? তবে সময়ের সাথে আনজু বেগমের ঘটনাটা অনেকটা চাপা পড়ে গেলেও আনজু বেগমের যেই মাতৃত্ব বোধ, তার সন্তানের জন্য যে একটা মমতা, যে মমতা দিয়ে সন্তানের মুখে মাংস তুলে দিতে চেয়েছিলেন, এই মমতার জায়গাটা পূরণ হয়নি। সেটা হয়তোবা পূরণ করে নিয়েছে কোন একটা ভয়ঙ্কর পিশাচ। সে পিশাচটা আনজু বেগমের মতো হয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। মানুষ মারা গেলে সে তো বার্জাকের জীবনে চলে যায়, আর ফেরত আসার সুযোগ থাকে না। তখন কিন্তু মানুষের যে কারিন বা হামজাদ, এগুলো কিন্তু ঘুরে বেড়ায়। হতে পারে এমনই কিছু একটা যেটা এখনো ওই বাজারে হয়ে চলেছে। ধন্যবাদ জানাচ্ছি শারমিনাপুকে আপনার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 200তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 200তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম লাবিব নাজমুল নিপুন। তার বাসা গাজীপুর জেলার চৌরাস্তা এলাকায়। উনি বর্তমানে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছেন ওনার আম্মুর কাছ থেকে। আর ওনার আম্মু এই ঘটনাটি জানতে পেরেছিলেন তার খুব কাছের এক বান্ধবীর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল ওই বান্ধবীর আপন বড় ভাইয়ের সাথে। সঙ্গত কারণে সেই বড় ভাইয়ের নামটা আমরা বলছি না। ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। ওই আন্টির বড় ভাই, আমরা মামা বলে সম্বোধন করব, সেই মামা উনি ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন। ওনার একটা কাজ পড়ে যায় পাংশা উপজেলার কোন একটা জায়গায়। এখানে বলে রাখা ভালো যে ঘটনাটি ঘটেছিল 1982-83 সালের দিকে। ওই সময়ে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না। তবে হ্যাঁ, রাজবাড়ি কুষ্টিয়া যে মহাসড়ক এটা ছিল। তবে মামার যে কাজটি পড়ে যায়, এই কাজটি এমন একটা সময় পড়েছে যে সময়টা বেশ বিব্রতকর সময়, কেননা ওনাকে ওই সময়ে নির্দিষ্ট জায়গায় হাজির থাকতে হবে একদম ভোরবেলা। এখন ভোরবেলা উনি কিভাবে সেখানে উপস্থিত থাকবেন? উপায় একটা ছিল, তা হচ্ছে ওই সময়ে একটা ট্রেন ছিল, শিলিগুড়ি ট্রেন। ওই ট্রেনটা গভীর রাতে গোয়ালন্দ ঘাট, পাচুরিয়া, রাজবাড়ি, সূর্যনগর হয়ে বেলগাছি স্টেশনে আসত। এরপর কালুখালী, এরপর পাংশা, তারপর বিভিন্ন দূরত্বে এই ট্রেনটা চলে যেত। এই ট্রেনটা বেলগাছি স্টেশনে আসত রাত 3টার দিকে। তাই ওনাকে ওভাবে প্রস্তুতি নিতে হবে। আর ওই ট্রেনের যাত্রী কমই থাকে, যেহেতু অনেক রাতের বেলা। তারপরও কিছু কিছু যাত্রী পাওয়া যায় যাদের বিভিন্ন জায়গায় যেতে হবে। উনি চিন্তা করেছেন যে গভীর রাত্রে যেহেতু রওনা দিতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। উনি সন্ধ্যার পরপরই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। উনি যখন ঘুম থেকে উঠেছেন, উনি সময়টা ঠিক বুঝতে পারছেন না, কেননা ওনার কাছে কোনো ঘড়ি ছিল না, বাসায় কোনো ঘড়ি নাই। উনি বের হয়ে গেছেন। যতটুকু ওনার ধারণা, তখন রাত হয়তো বা 1টার কাছাকাছি বাজতে পারে। বাড়ির সবাই কিন্তু ঘুমে, দূর থেকে কিছু কুকুরের ডাক ভেসে আসছে, শিয়ালের ডাক ভেসে আসছে, ঝিঝি পোকার ডাক। ওই সময় যে পূর্ণিমা রাত ছিল বিষয়টা এরকম না, তবে হ্যাঁ চাঁদনি রাত ছিল। উনি কাপড় চোপড় গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন। বাসার থেকে বের হয়ে যখন উনি ওই মেঠো পথে উঠেছেন, যে রাস্তা দিয়ে উনি স্টেশনে যাবেন, ওখান দিয়ে প্রায় 30 মিনিট ওনাকে হাঁটতে হবে, এরপরে গিয়ে উনি স্টেশনে পৌঁছাবেন। উনি যখন হাঁটা শুরু করেছেন, মিনিট খানেক হাঁটার পর উনি দেখতে পান ওনার থেকে মোটামুটি 30-40 হাত দূরে একটা লোক মনে হলো রাস্তার নিচ থেকে হেঁটে রাস্তার উপরে উঠল। অনেক সময় দেখা যায় রাস্তার থেকে বেশ কিছুটা দূরে দূরে বিভিন্ন বাড়ি আছে, সেই বাড়ির লোকজন যদি হেঁটে এসে রাস্তায় উঠতে চায় তাহলে রাস্তার কাছাকাছি এসে তো ওই নিচ থেকেই ঢাল বেয়ে তারপর রাস্তার উপরে উঠতে হবে, রাস্তাটা একটু উঁচুই হয়ে থাকে। যেহেতু গ্রামে অনেকেই মাঠের মধ্যে বাড়ি করেন, তাদের বাড়িটা তো রাস্তা থেকে একটু নিচু হয় আর কি। তো উনি ওরকমই দেখলেন যে একজন লোক ওই নিচ থেকে ঢাল বেয়ে উপরে উঠেছেন, উপরে ওঠার পর হাঁটা শুরু করেছেন। উনি চিন্তা করলেন যে এই গ্রামের তো সবাইকেই মোটামুটি চিনি, কে যায় দেখি গল্প করতে করতে যাই, মনে হয় এও এই শিলিগুড়ির ট্রেনেই অন্যদিকে যাবে। তো উনি বলছেন যে ভাই কে রে, কোন বাড়ির, এই আমি তো অমুক, মানে তার নাম বলছেন, দাঁড়ান দাঁড়ান গল্প করতে করতে যাই, ওই ট্রেনে যাবেন নাকি? তো ওই লোক আর কোনো কথা বলে না, উনি ওনার মতো করে এভাবে চিৎকার করেই যাচ্ছেন, কথা বলে না। এদিকে এই মামা উনি যতই তাকে দ্রুত হেঁটে ধরার চেষ্টা করেন না কেন, দূরত্ব কমে না, ওই লোকের হাঁটার গতি কিন্তু একই রকম, উনি হেঁটেই যাচ্ছেন, খুব দ্রুত যে হাঁটছেন তা না, স্বাভাবিক গতিতে হাঁটছেন, কিন্তু এই দুইজনের মধ্যে দূরত্ব কোনোভাবেই কমছে না। এভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ হাঁটার পর রাস্তাটা এমন একটা জায়গায় আসে, এই রাস্তার পাশেই কিন্তু রেল লাইন, রাস্তা দিয়েও হেঁটে যাওয়া যায়, রেল লাইনের ভেতর দিয়েও হেঁটে যাওয়া যায়। রেল লাইনের ভেতর দিয়ে বলতে যে দুটো লাইন পাশাপাশি সমান্তরালভাবে চলে গেছে, এর মাঝ বরাবর যে স্লিপারগুলো আছে এটার উপর পা দিয়ে দিয়ে একটা পর আর একটা এভাবে পা দিয়ে দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাওয়া যায়। উনি চিন্তা করলেন যে আমি দেখি এই রেল লাইনের ভিতরে উঠি, উঠে একটু দ্রুত গতিতে হেঁটে এর সামনে যাব, কেন কথার উত্তর দেয় না, ঘটনাটা কি, এই গ্রামে তো আমার কারোর সাথে ঝগড়াঝাটি নাই, উত্তর দেয় না কেন, চেহারাটা আমাকে দেখতেই হবে, একটু চোরটন নাকি, নাকি এই বাড়িতে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে এসেছিল, এখন তার মুখ দেখাতে চাচ্ছে না, এরকম বিভিন্ন রকম চিন্তা কিন্তু তার মাথায় আসছে। উনি রেলের মধ্যে ঢুকে গেছেন, অর্থাৎ দুই যে রেল লাইন আর কি, এর মাঝখানে অলরেডি উনি চলে গেছেন এবং হাঁটা শুরু করেছেন। ওই সময় ওই জিনিসটা চিৎকার করে খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে, এহ রে কি কাজটা করলি রে, তোকে পাহারা দিয়ে এতক্ষণ এ পর্যন্ত আনলাম তোর ঘাটটা মটকাবো বলে, এখন তুই রেল লাইনের ভিতরে ঢুকে গেলি, বাইর হ, বাইরে বাইর হ। তখন ওই মামা তো বুঝতে পারছেন যে সর্বনাশ, উনি তো খুব দুষ্ট প্রকৃতির জিনের খপ্পরে পড়েছেন, এই জিনিসটার একটু হলে উনাকে ধরে ফেলত, আল্লাহ বাঁচিয়েছেন উনি কি বুদ্ধি করে এই রেল লাইনের ভিতরে উঠে গেছেন। তখন উনি তো আর ওখান থেকে নড়াচড়া করেন না, আর ওদিকে ওই জিনিসটাও ওখান থেকে সরে না, দাঁড়িয়ে আছে। কতক্ষণ যে সময় গেছে উনি ঠিক বুঝতে পারছেন না, তবে ওনার শরীরটা চলছে না, এই রেল লাইনের ভিতরে উনি অজ্ঞান হয়ে যাবেন বলে মনে হচ্ছে, কিন্তু এখানে যদি অজ্ঞান হয়ে পড়ে যান এত রাতের বেলা, একটু পরেই তো ট্রেন আসবে, তখন তো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারপরও উনি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে এই স্লিপার দিয়েই হাঁটা শুরু করছেন স্টেশনের দিকে, দূরে স্টেশন দেখা যাচ্ছে, স্টেশনে আলো জ্বলছে উনি দেখতে পাচ্ছেন। উনি যখন হাঁটা শুরু করেছেন ওই জিনিসটা মনে হলো খুব বিরক্তি নিয়েই আর একদিকে চলে গেল, মানে তার কাজ হলো না। উনি যখন স্টেশনে গিয়েছেন, গিয়ে একটা বেঞ্চের উপর বসেছেন, বসার পরপরই ভয়ে উনি অজ্ঞান হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখতে পান যে আরো বেশ কিছু মানুষজন ওনাকে ঘিরে ধরে রয়েছে, তখনও রাতই আছে, মোটামুটি উনি মিনিট বিশেকের মতো অজ্ঞান ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে ভাই কি হয়েছে, ওখানে তো বেশ কয়েকজন তাকে চিনতেন একই গ্রামের, তারাও ওই একই ট্রেনে, কেউ কালোখালি বা পাংশা যাবে বা কেউ পোড়াদহ রেলওয়ে স্টেশনে ওখানে যাবে আর কি। তখন মামা ঘটনাটি খুলে বলেন এই ঘটনা, তখনও কিন্তু ট্রেন আসেনি। উনি বুঝতে পারলেন যে উনি একটু আগে আগেই বেরিয়ে গেছেন, যেহেতু ওনার হাতে কোনো ঘড়ি ছিল না, উনি রাত আনুমানিক 1টার দিকে বেরিয়ে গেছেন, উনি যদি রাত 2:30টার দিকেও বের হতেন তাহলে আধা ঘন্টার মধ্যে উনি স্টেশনে চলে আসতে পারতেন, যেটা সবসময় উনি করেন আর কি, কিন্তু তা তো হয়নি, ভুলবশত উনি বেশ দ্রুতই চলে এসেছিলেন, আর ওই সময়ে উনি এই ভয়ঙ্কর দুষ্ট প্রকৃতির জিনের খপ্পরে পড়েছেন। একটু পরে ট্রেন চলে আসে, উনি ওনার কাজে চলে যান। কাজ শেষ করে আবার যখন বাড়িতে ফিরত এসেছেন তখন পরিবারের সবাইকে এই বিষয়টা খুলে বলেন। পরিবারের সদস্যরা তাকে একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান। হুজুর রুকিয়া করে দিয়েছিলেন, ওনার শরীরটা বন্ধ করে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এভাবে রাত বিরেতে আর চলাচল করা যাবে না। এই জিনিসটা যেহেতু একবার তার নজরে পড়ে গেছে আর এই জিনিসটা তার উপর একটা টার্গেট নিয়েছে যে তাকে ক্ষতি করবে, সে পরে আবারও আসবে, আর ক্ষতি করার জন্য আবার যদি আসে এরকম রাতের বেলা আবার তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিত ক্ষতি করবেই। এই জন্য হুজুর ওই মামাকে রাত বিরেতে বাইরে বের হতে নিষেধ করেন যে এত রাতের বেলা একা একা চলাচল করা যাবে না। এই পরামর্শ দিয়েই মূলত মামাকে উনি রুকিয়া করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তবে মামার সাথে এরপরে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, মানে এই ঘটনার যে পুনরাবৃত্তি হবে এরকম ঘটনা হয়নি আর কি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নিপুণকে তার পাঠানো ঘটনার জন্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যেই জায়গার বর্ণনা দেয়া হচ্ছে বা আমি দিয়েছি এই জায়গাগুলোর সাথে কিন্তু আমি অনেকটাই পরিচিত, কেননা আমার শিশুকালের বেশ বড় একটা সময় এই জায়গা দিয়েই কেটেছে। বেলগাছি রেলওয়ে স্টেশন, রেলের পাশের রাস্তা, এই রাস্তা দিয়ে দাঁতপুর গ্রামে আমার নানা বাড়িতে যাওয়া, এই জন্য এই রাস্তাগুলো আমার অনেক পরিচিত। আমার কাছে এমনও মনে হয়েছে যে এই ঘটনা যখন আমি বলছি আমি রাতের বেলা সেই রাস্তা দিয়েই হাঁটছি, কারণ এই রাস্তাগুলোর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। এখন অবশ্য এই মেঠো পথ নেই, পাকা হয়ে গেছে, যদিও বা সেটা খুব বেশি প্রশস্ত রাস্তা না, তবুও পাকা হয়েছে। তবে এই রাস্তা কেন্দ্রিক কয়েকটি ঘটনা এর আগেও আমি প্রচার করেছি, ভূত এফএমও বলেছি, আমাদের চ্যানেলেও আমি বলেছি। তো ধন্যবাদ আবারও রিপনকে তার পাঠানো ঘটনার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও পাব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 200তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 200তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলায়, ওনার নাম খান সীমান্ত। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল ওনার এলাকারই খুব কাছের এক বড় ভাইয়ের সাথে, যার নাম হচ্ছে জাকারিয়া পারভেজ। এই পারভেজ ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে 2019 সালে। তখন উনি গ্রামেরই একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। মাদ্রাসাটা অতটা বড় না হলেও মাদ্রাসার এরিয়াটা বেশ বড়। মাদ্রাসার সামনে স্টুডেন্টদের খেলাধুলা করার জন্য বিশাল একটা মাঠ ছিল। মাঠের এক পাশেই আবার ছিল বড় একটা পুকুর। মাঠের পাশে, পুকুরের পাশে বেশ কয়েকটা তাল গাছও ছিল, আরো বেশ কিছু গাছপালা ছিল আর কি। আর সময়কালটা গ্রীষ্মকাল, প্রচন্ড গরম পড়েছে। রাতের বেলা তো মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু ঘুমাতে খুবই অসুবিধা হয়। যখন ঘুম আসে না, ওনারা কেউ কেউ ঘর থেকে বাইরে বের হয়ে মাঠ দিয়ে একটু হাঁটাহাঁটি করেন, পুকুর পাড়ে হাঁটাহাঁটি করেন, ওখানে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এরপর আবার ইলেকট্রিসিটি আসলে শুয়ে পড়েন এসে। তো এরকমই এক রাতের ঘটনা, জাকারিয়া পারভেজ ভাই শুয়ে আছেন, গভীর রাতে ইলেকট্রিসিটি চলে গেছে। উনি খেয়াল করলেন যে মাদ্রাসার ঘড়িতে বাজে রাত একটা দেড়টার মতো। মাদ্রাসাগুলোতে কিন্তু ফজরের আজানের আগেই উঠে যেতে হয়। মাদ্রাসার ঘড়িতে উনি এই কারণে দেখতে পেরেছিলেন, কারণ হচ্ছে জানালাগুলো তো খোলা ছিল, ওই জানালা দিয়ে যতটুকু চাঁদের আলো আসছিল ওই চাঁদের আলোতে উনি বুঝতে পেরেছিলেন যে কয়টা বাজে। চিন্তা করলেন যাই বাইরে থেকে একটু হেঁটে আসি। উনি মাঠের মধ্যে গিয়েছেন, চিন্তা করলেন যে গরমের কারণে হয়তোবা অন্য কোনো ছাত্র ভাইদের ঘুমও ভেঙে যেতে পারে, তারা হয়তোবা বাইরে বের হয়ে আসবে। কিন্তু না, কয়েক মিনিট পার হয়ে গেল তারা কেউ আসছে না। চিন্তা করলেন যে আমি নিজেই যেয়ে এই সামনের থেকে একটু ঘুরাঘুরি করে আসি। এই চিন্তা করে উনি ওই পুকুরের দিকে হাঁটা শুরু করেছেন। পুকুরের দিকে যখন গিয়েছেন, যাবার পর মোটামুটি আনুমানিক 10-15 মিনিট অতিবাহিত হয়েছে, হঠাৎ করে মনে হলো যে পুকুরের পাশে যে তাল গাছ, এই তাল গাছের মাথার দিকে যেই তাল গাছের পাতাগুলো রয়েছে ওখানে খরমর খরমর করে উঠল। উনি ওই আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়েছেন। এটা যে বাতাসের আওয়াজ না এটা উনি বুঝতে পেরেছিলেন, কারণ ওই সময় বাতাস খুব একটা ছিলও না। এমন ভাবে পাতাগুলো নড়ে উঠেছে, মনে হচ্ছে ওর ভেতরে ভারী কোনো কিছু নড়াচড়া করছে। উনি যখনই ওদিকে তাকিয়েছেন, উনি দেখতে পান ওই গাছের মাথার উপর থেকে চারটা দীর্ঘদেহী অবয়ব, আনুমানিক উচ্চতা 11 ফুটের মতো হতে পারে। তাদের সবার পরনে জুব্বা রয়েছে, মাথায় হাজি রুমাল, হাজিরা যে ধরনের রুমাল পরিধান করে এরকম রুমাল রয়েছে। চারজন একটা খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে, বাতাসে ভেসে ভেসে চলে যাচ্ছে। তো উনি এটা তাকিয়ে তাকে দেখছেন, উনি ভয় পাচ্ছেন, তবুও দেখছেন যে আরে এটা আমি কি দেখছি। হঠাৎ করে হয় কি, এই অবয়বগুলো কাছাকাছি থাকা, মাঠের পাশে থাকা তালগাছের ওখানে গিয়ে মিলিয়ে যায়। এরপর উনি ওই গাছের দিকেও তাকিয়ে আছেন বেশ খানিকক্ষণ, কি ব্যাপার, এখান থেকে বের হলো, ওখানে গিয়ে মিলিয়ে গেল, ঘটনাটা কি। চিন্তা করলেন যাই এখন আমি মাদ্রাসার ভেতরে চলে যাই, এখানে থাকাটা ঠিক হবে না। যেই না উনি ওখান থেকে জাস্ট একটু ঘুরেছেন মাদ্রাসার দিকে, তখনই দেখেন ওনার সামনে ওই চারটা অবয়ব দাঁড়িয়ে আছে, ওই সেম ড্রেসে দাঁড়িয়ে আছে। তবে এবার তাদের চেহারাগুলো দেখতে পাচ্ছিলেন উনি, তবে চেহারার ধরনটা বুঝতে পেরেছিলেন, সেটা হচ্ছে মুখমণ্ডলটা অনেকটাই উজ্জ্বল, চোখের যে জায়গাটা এই জায়গাটা মনে হচ্ছে জাস্ট দুটো লাল লাইট জ্বলছে এরকম আর কি। তবে নাক ঠোঁট এগুলো আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ মুখমণ্ডলটা অনেকটাই আলোকিত। যখনই উনি এরকম চারটা অবয়বকে দেখেছেন, এটা দেখে তো উনি মারাত্মক ভয় পেয়েছেন, ভয় পাবারই কথা, কেউ যদি রাতের বেলা এরকম একা একা হঠাৎ করে এটা জিনিসটা দেখে ফেলে, বা কেউ একদিক থেকে আরেকদিকে কেবল ঘুরেছে তখনই যদি দেখে এরকম চারটা জিনিস দাঁড়িয়ে আছে, যে কেউ তো ভয় পাবে, চমকে উঠবে। উনি এটা দেখেছেন, উনি বুঝতে পারলেন এই চারটা যে অবয়বগুলো দাঁড়িয়ে আছে এরা বেশ রাগান্বিত, মনে হচ্ছে কেউ গড়গড় শব্দও করছে, সবাই যে করছে বিষয়টা এরকম না, এরা বেশ রাগান্বিত হয়েছে তার উপরে। উনি ওই সময় কি দোয়া দুরুদ পড়বেন কিছুই আর ওনার মনে আসছে না, কয়েক সেকেন্ড পর উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান উনি মাদ্রাসার ভেতরেই আছেন, ওনার ছাত্র ভাইরা ওনাকে ঘিরে ধরে আছে। মূলত ফজর আজানের আগে ছাত্র ভাইরা যখন উঠে গেছে, তারা অনেকেই ওই পুকুরে ওযু করার জন্য যাচ্ছিল, তখন মূলত ওই পুকুরের পাশে এই জাকারিয়া পারভেজ ভাইকে পড়ে থাকতে দেখেন। তারা ওখান থেকে ধরাধরি করে মাদ্রাসায় নিয়ে আসেন, এরপর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তোরা যখন জ্ঞান ফেরে তখনও কিন্তু ফজরের আজান দেয়নি। উনি সব ঘটনা খুলে বলেন কি হয়েছে, হুজুর তাকে বিশ্রাম নিতে বলেন, পরবর্তীতে এশার নামাজের পর হুজুর সবাইকে ডাকেন, জাকারিয়া পারভেজ ভাইকেও ডাকেন, তখন এই বিষয়টা খুলে বলেন হুজুর। হুজুরের মধ্যে তথ্য নিয়েছিলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, কারণ মাদ্রাসার ছাত্ররা এখানে লেখাপড়া করে কই, আগে তো এরকম ভয়ের ঘটনা ঘটেনি, হঠাৎ করে আজকেই কেন ঘটল, ঘটতেই পারে রাতের বেলার ব্যাপার যেহেতু, কিন্তু ওই সময়ে এটার কারণটা কি, কেন এরকমটা হলো, আর খাটিয়াই বা তারা কেন বহন করে নিয়ে যাচ্ছিল, কারণ তাদের চারজনের কাঁধের উপরে একটা খাটিয়া ছিল, খাটিয়ার মধ্যে একটা লাশও দেখতে পেয়েছিলেন জাকারিয়া পারভেজ ভাই। হুজুর জানালেন এরা যে পাঁচজন, এই পাঁচজন আগে এই মাদ্রাসায় লেখাপড়া করত, এরপর এই তালগাছে এরা থাকে, কখনো কাউকে ভয় টয় দেখায় না, হয় কি এই পাঁচজনের মধ্যে একজন মারা গেছে, এই চারজন খুবই শোকে কাতর, তার ডেড বডিটা নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিলেন, অর্থাৎ যার ডেড বডি তার পরিবারের কাছে তো হস্তান্তর করতে হবে, এই জন্য তারা নিয়ে যাচ্ছিল। ওই সময় এই জাকারিয়া পারভেজ ভাই এটা দেখে ফেলেন, দেখে ফেলবার পর উনি তো চোখ সরান নাই, তাকিয়েই আছেন, ওরাও বুঝতে পারে যে তাদেরকে কেউ একজন দেখে ফেলেছে, এই জন্য তারা যাত্রাপথে যে একটা বাধা পেলেন পাশের তাল কাছে গিয়ে অবস্থান নেন, ডেড বডিটা ওখানে রেখে ক্ষিপ্ত হয়ে চলে আসেন এই দিকে, যে এ একটা জিনিস দেখলো, দেখার পর তাকিয়ে আছে কেন, তার তো ওখান থেকে চলে যাবার কথা, তাকিয়েই আছে, তাকিয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। এই জন্যই মূলত তারা ওখানে অবস্থান করে ডেড বডিটা রেখে আবার ফেরত এসে জাকারিয়া পারভেজ ভাইকে ভয় দেখানোর চেষ্টা করেছে যে এই কাজটি উচিত হয় নাই তার। হুজুরও বলেন যে এই ধরনের দৃশ্য দেখার পর সেখানে আসলে দাঁড়িয়ে থাকতে হয় না, এত কৌতূহল নিয়েও দেখতে হয় না, চলে আসতে হয়, ওরা যদি টের পায় তাহলে বিপদ হয়, ওরা তো ভালো জিনিস এই মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই জন্য এই একই মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে একজন ছাত্র ভাইয়ের ক্ষতি ওরা করেনি, তবে এরকমটা যে উচিত না এটাই শুধু বোঝানোর জন্য ওখানে এসেছিল। হুজুর এটাই বলেন, আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। হুজুর এটাও বললেন যে ওরা আর আসরও করবে না, তবে এভাবে তাকিয়ে থাকাটা উচিত নয়। এটা অন্য স্টুডেন্টদেরকেও বোঝানোর জন্যই হুজুর মূলত সবাইকে একত্র করে এই ঘটনাটি শেয়ার করেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি খান সীমান্ত ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনা থেকে আমরা কিন্তু একটা বিষয় শিখতে পারলাম, তা হচ্ছে এই ধরনের ঘটনা যদি আমরা দেখেও থাকি কখনো, দ্রুত সেখান থেকে চলে আসাটাই ভালো, জিনেদের নজর এড়িয়ে চলাটাই ভালো, তাদের নজর পড়লে বিপদ হয়, এটা তো আমরা জানি। দেখা গিয়েছে কেউ দেখেই ফেলেছে নিজের অজান্তেই, তখন এরা এসে উপদ্রব শুরু করেছে, কেন আমাদেরকে দেখল। এখন একজন দেখে ফেলেছে, সে তো আর ইচ্ছা করে দেখেনি। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেখার চেষ্টা করে তার হিসাবটা আলাদা। অনেক সময় চলার পথে জিনেদের শরীরে পা লেগেছে, তাদের শরীর নাপাক হয়ে গেছে, মানুষ তো সেটাকে দেখতে পায় না, তারপরও কিন্তু তারা আসর করে বসে, ক্ষয়ক্ষতি করে। সুতরাং আমরা যদি কখনো এরকম জিনিস দেখেও থাকি, দ্রুত সেখান থেকে চলে আসার চেষ্টা করব, দোয়া দরুদ পড়তে পড়তে সেখানে অবস্থান করব না। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 200তম এপিসোডের চতুর্থ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 200তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাজহারুল ইসলাম জয়। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল এলাকায়। উনি বর্তমানে সাভার সরকারি কলেজে লেখাপড়া করছেন। ওনার সাথে আরো দুই বন্ধু যার নাম ইমরান ও পারভেজ, এই তিনজন মিলে ওনারা গিয়েছিলেন কক্সবাজারে এপ্রিল মাসের 14 তারিখে, এই 2026 সালের এপ্রিল মাসের 14 তারিখ আর কি। তো ওখানে যখন গিয়েছেন, যাবার পর ওনারা একটি রিসোর্টে উঠেছেন, কুটুম্বাড়ি রিসোর্টে। ওখানে যাবার পর ঘোরাঘুরি করেছেন বিচে, কলাতলি, সুগন্ধা বিচ, এগুলোতে ঘোরাফেরা করে রওনা দিয়েছেন পাটুয়ার টেকে যাওয়ার উদ্দেশ্যে। তো পাটুয়ার টেকে যাওয়ার জন্য যেদিন রওনা দিয়েছিলেন ওই দিনটা ছিল বৃহস্পতিবার। বাইক ভাড়া নিয়ে যাবেন, দেখা গেল যে বাইক যে ভাড়া নেবেন দামাদামি করে অনেক বেশি চাচ্ছে। এরপর একটা অটো রিক্সা রিজার্ভ করেন যত দূর যাওয়া যায়। অটোরিক্সা নিয়ে ওনারা রওনা দিয়েছেন পাটুয়ার টেকের দিকে। দীর্ঘ একটা পথ কিন্তু পাড়ি দিতে হবে। রাস্তায় যেতে যেতে অটোরিক্সা চালকের সাথে অনেক কুশল বিনিময় ওনারা করছেন, তার নাম কি, বিভিন্ন কথাবার্তা বলছেন। তার নাম হচ্ছে আজম, উনি কক্সবাজারের লোকাল বাসিন্দা, অনেকদিন ধরেই উনি রিক্সা চালাচ্ছেন আর কি, ফ্যামিলির সবাই এখানকার স্থানীয়ই বলতে হবে আর কি। অনেক ধরনের কথাবার্তাই বলছেন, হাসি তামাশা করছেন। মেরিন ড্রাইভের যে রোডটা, এই রোডের পাশে যে সমুদ্রের বিচ রয়েছে, এই বিচটা দেখার পর আমাদের শনি রাতের 53তম এপিসোডে একটি ঘটনা প্রচার করেছিলাম সাগর পারে জিন শিরোনামে, এই ঘটনার কথা ওনার মনে পড়ে। তখন উনি মূলত এই অটোরিকশা চালক আজম ভাইকে বলেন যে ভাই আপনার সাথে কি কোনো ভয়ের ঘটনা ঘটেছে। উনি বলেন যে না, ওনার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি, তবে ওনার বাবার সাথে ভয়ের ঘটনা ঘটেছিল। এরপর নাকি আমাদের চ্যানেলটা বের করে এই সাগর পারে জিন শিরোনামের যে ঘটনাটা, এটা ওনাকে অংশবিশেষ শোনান। এরপর ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি শেয়ার করেন। ঘটনাটি ঘটেছিল 1985-86 সালের দিকে। তখন কিন্তু এখন যেরকম পর্যটকের ঢল নামে বিভিন্ন সময়, তখন এত পর্যটক সেখানে যেত না, যেহেতু রাস্তাঘাটের অবস্থা এখনকার মতো এতটা ভালো ছিল না। এখন যেমন অত্যাধুনিক বাসগুলো আছে, স্লিপার বাস আছে, তারপর ট্রেন আছে, তখন তো এতটা ছিল না। ট্রেন তো সেদিনই চালু হলো, স্লিপার কোচগুলো কিন্তু খুব বেশি দিন চালু হয়নি। এই কারণে কক্সবাজারের পর্যটক সংখ্যা অনেক কম ছিল, এখনকার মতো এত হোটেল রিসোর্ট সেগুলোও ছিল না। বর্তমানে যে মেরিন ড্রাইভের রাস্তাটা হয়েছে, এই রাস্তাও তো তখন ছিল না, পুরনো একটা রাস্তা ছিল, আর ওই পুরনো রাস্তার আশেপাশে কিন্তু বন জঙ্গল ছিল, পাহাড়ের পাশ ঘেঁষে সেই রাস্তা চলে গিয়েছে। এই যে রিক্সা চালক আজম ভাই, ওনার বাবা উনি কিন্তু কৃষিকাজ করতেন, মানুষের গরু নিয়ে চড়াতেন, আমরা যখন ওই দিকটাতে যাই তখন দেখি অনেক গরু ছাগল এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঘাস খাচ্ছে এই মেরিন ড্রাইভের পাশে দেখা যায়। উনি মূলত মানুষের গরুগুলো চুক্তি ভিত্তিক নিয়ে চড়াতেন, তার বিনিময়ে পারিশ্রমিক পেতেন আর কি উনি। ওই সময়ে এই যে বর্তমান যে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেমন আমরা কলাতলি থেকে অনেকটা পথ একদম শেষ পর্যন্ত প্রায় 75-76 কিলোমিটার আমরা কিন্তু অনায়াসে চলে যেতে পারি, তখন কিন্তু অনেক মানুষ নিত্য প্রয়োজনে সাম্পানে করে এতটা পথ পাড়ি দিত। সমুদ্রের বীচ যেটা আছে আর কি, এই সাইড দিয়ে যেতে 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 একদম শেষ পর্যন্ত যেত। ওনার পরিচিত একজন ব্যক্তি, এই ব্যক্তি একদিন আসে সন্ধ্যার পর ওনাদের বাড়িতে। বলে রাখা ভালো, এই আজম ভাইয়ের বাবার নাম হচ্ছে কুতুব আলী। নাম ধরে ডাকছে, এই কুতুব, এই কুতুব। দেখা গেল যে পাশেরই একজন প্রতিবেশী, উনি আবার জেলে, উনি সাগরে মাছ ধরতেন অনেকদিন ধরেই, উনি মাছ ধরেন আর কি, বিশেষ করে রাতের বেলা উনি মাছ ধরেন। প্রত্যেকটা জেলের সাথেই কিন্তু একজন সহযোগী থাকে, তো ওনার সাথেও ছিল। সে মূলত অসুস্থ থাকার কারণে সে আসতে পারবে না, এই কারণে এই ব্যক্তি, তার নামটা অবশ্য এই আজম ভাই বলতে পারেননি, এই ব্যক্তি উনি আসেন আজম ভাইয়ের বাবার কাছে, আজম ভাইয়ের বাবাকে মাছ ধরতে যাওয়ার জন্য একটা অফার দিতে। বিনিময়ে উনি টাকা পয়সা পাবেন, মাছ বিক্রি করে যা পাওয়া যায় আর কি, ওই সহযোগী যা পেতেন ওনাকেও সেটাই দেবেন। তখন আজম ভাইয়ের বাবা এই কুতুব চাচা, উনি চিন্তা করলেন যে যাই না, সমস্যা কি, একটু টাকা পয়সাও হবে আর রাতের বেলা একটু মাছও ধরলাম। উনি রাজি হয়ে গেলেন। এরপর প্রতিবেশী ওই লোকের সাথে এই কুতুব চাচা বেরিয়ে গেলেন, মাছ তো ধরছেন ধরছেন। দেখা যাচ্ছে যে ওনারা যেই সাইড দিয়ে মাছ ধরা শুরু করেছিলেন, এটা হচ্ছে বর্তমান যে লাবণী বীচ। এইটা লাবণী বীচের নামকরণ নিয়েও নাকি একটা কথা রয়েছে, যে কেন এটার নাম লাবণী। আমরা যে বলি যে লাবণী বীচ, লাবণী কারণ নাম কিনা, এই বিষয়ে আজম ভাই বলেছেন আসলে এটা কারণ নাম না, মূলত লয়াকার ব লাভ। আমরা অনেক সময় বলি না যে এখানে নাম, তারা বলেন যে লাভ মানে নাম। এই লাভ লাভ বলতে বলতে এখানে নাকি অনেকেই গোসল করতে নামতেন, এই লাভ লাভ বলতে বলতে নাম হয়ে গেছে লাবণী। তো এই লাবণী বীচ থেকেই জাল ফেলে ওনারা মাছ ধরা শুরু করেছিলেন। রাত তখন আনুমানিক 10-10:30 মতো বাজে, ওই দিন সাগর বেশ উত্তাল ছিল। ওনারা মাছ ধরার চেষ্টা করছেন, তবে ওনাদের সাম্পানটা খুব বেশি করে দোলাদুলি করা শুরু করে আর কি, মনে হচ্ছে দুই পাশ থেকে কেউ ধরে টানছে, এত দোলাদুলি হচ্ছে, এরকম তো সাধারণত হয় না। তখন এই যে কুতুব চাচা, উনি তো আসলে সচরাচর মাছ ধরতে আসেন না, ওনার এই অভিজ্ঞতা ওভাবে নাই, উনি তো কৃষিকাজ করেন আর হচ্ছে গবাদি পশু চড়ান। হ্যাঁ, সমুদ্রে উনি মাছ ধরতে কখনো যে যান নাই বিষয়টা এরকম না, কিন্তু রেগুলার যারা যান তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তার ওনার নাই। ওনার তো বেশ ভয় লাগতে শুরু করে। তখন এই যে প্রতিবেশী, উনি বলেন যে না রে কুতুব, আজকে মনে হয় মাছ ধরা হবে না, যে অবস্থা দেখতেছি, চল বাড়িতে চলে যাই। জাল গুছিয়ে নৌকা নিয়ে ওনারা তীরে আসার চেষ্টা করতে গিয়ে কাছাকাছি আসার পর ওই নৌকাটি হেলে গিয়ে ডুবে যায়। ওনারা সাঁতরে কিন্তু পারেও ভিড়তে পারে না, দুজনেই অনেক হাবুডুবু খাচ্ছে সমুদ্রের মাঝে। সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মাঝে সাঁতার জানলেও কিন্তু খুব একটা বেশি লাভ হয় না। এভাবে কতক্ষণ ছিলেন বলতে পারেন না তারা। এক পর্যায়ে দুইজনই সমুদ্রের লবণ পানি গিলতে গিলতে দুজন দুজন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কুতুব চাচার যখন জ্ঞান ফেরত আসে তখন তিনি দেখেন সমুদ্রের পাড়ে তিনি পড়ে আছেন। রাত যে তখন কয়টা বাজে সেটা উনি বলতে পারেন না, যেদিকে চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা দেখছেন। সমুদ্রের গর্জন হচ্ছে, ঢেউগুলো আছড়ে পড়ছে বিচে। উনি কোনো মতে শরীরটাকে একটু বালি থেকে উঁচু করার পরপরই বমি করতে শুরু করেন, লবণ পানি বেশি খেয়ে ফেলার কারণেই মূলত এটা হচ্ছিল। তো বমি করার শেষে উনি শরীরে একটু জোর ফেরত পান, উনি হাঁটছেন। অন্ধকারের মধ্যে উনি যে কোথায় এই মুহূর্তে আছেন উনি নিজেও বুঝতে পারছেন না, কোন দিকে যাবেন কি করবেন। উনি মূলত লাবণী বীচ যেই অংশটা, এখানে নামলেও এখন যে সেখানে নাই এটা বুঝতে পেরেছিলেন। কারণ ওই সময়ও কিন্তু এখনকার মতো এত বড় বড় হোটেল রিসোর্ট না থাকলেও, হোটেল তো ছিল, সেখানে আলো জ্বলত, উনি কোনো ধরনের কোনো আলো দেখতে পারছিলেন না। তার মানে এমন একটা জায়গায় আছেন, এর প্রায় 10 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল নাই, কোনো আলোও দেখা যাচ্ছে না, তবে চাঁদের আলো ছিল সেখানে। উনি যে কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, হঠাৎ করে কচমচ কচমচ আওয়াজ উনি শুনতে পান। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এরকম আওয়াজ কোথা থেকে আসে? চিন্তা করলেন, এখানে মনে হয় কোনো লোকজন আছে, মাছ ধরেছে, জালগুলো নিয়ে কোনো কাজ করছে, জন্য শব্দ হচ্ছে। আবার এমনও হতে পারে যে সমুদ্রের ঢেউ অনেক সময় বিভিন্ন মৃত প্রাণী ভেসে আসে, কচ্ছপ ভেসে আসে, মাছ ভেসে আসে, তখন পাড়ে থাকা কুকুরগুলো কিন্তু এগুলো খায়, হতে পারে এরকম কিছু একটা। তারপরও উনি চিন্তা করলেন যে দেখি জিনিসটা কি হতে পারে, মানুষও তো হতে পারে। এই চিন্তা করে উনি ওই শব্দের উৎস ধরে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে পায়ের সাথে কোনো একটা কিছুর আঘাত লেগে উনি পড়েও যান। উনি দেখেন যে একটা গাছের গুড়ি, সমুদ্রের পানিতে অনেক সময় এরকম গাছের গুড়ি ভেসে আসে, এটা একটা জায়গা ছিল, ওইটার সাথে উনি আঘাত খেয়েছেন। আবার উনি উঠে দাঁড়ান, আবার সেই শব্দের উৎস ধরে হাঁটতে থাকেন। খুব বেশি দূর হাঁটতে হয়নি, উনি দেখলেন যে উল্টো দিকে ঘুরে মানুষের আকৃতির মতো কিছু একটা বসে আছে এবং কিছু একটা খাচ্ছে, ওই খাবারেরই আওয়াজ হচ্ছে। এই লোকটা যদি দাঁড়ায় তাহলে উচ্চতা হতে পারে 10-11 ফুট, তবে পেছন থেকে দেখে মনে হচ্ছে ভাল্লুক বা গরিলার মতো কিছু একটা, সেই মূলত বসে বসে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। এইটা দেখার পর উনি তো মারাত্মক ভয় পেয়ে যান, আর ওই জিনিসটার শরীর থেকে খুব বাজে এক ধরনের গন্ধ বের হচ্ছিল, অনেকটা মাংস পচা গন্ধের মতো। এই গন্ধটা যখনই তীব্রভাবে এসে ওনার নাকে লাগে, তখন উনি ওয়াক করে বমি করা শুরু করেন। আর এই যে বমি করতে গিয়েছেন, ওয়াক একটা শব্দ হয়েছে, তখনই নাকি ওই জিনিসটা খাওয়া বাদ দিয়ে ঘাটটা ঘুরিয়ে এই কুতুবশাহর দিকে ঘুরে তাকায়। যখনই ঘুরে তাকিয়েছে তখনই এই কুতুবশাহর চোখে চোখ পড়ে যায়। কুতুবশাহর দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস, এই জিনিসের মুখমণ্ডলটা কুচকুচে কালো না, মনে হচ্ছে ধবধবে সাদার মতো কিছু একটা। চোখ যেটা, এই চোখের এখানে কোনো মনি নাই, কিচ্ছু নাই, চোখ যে লাল টকটক হয়ে জ্বলছে ভীষণ এরকম না, দুটো চোখের জায়গায় মনে হচ্ছে দুটো বিশাল গহ্বর বা গর্ত সৃষ্টি হয়েছে। আর মুখমণ্ডল যেটা, মুখমণ্ডলটা বোঝা যাচ্ছে না, মুখমণ্ডল বলতে আমরা মুখ যেটা যেটা দিয়ে খাই, এটা দাঁত আছে কিনা বা দাঁত বড় কিনা এরকম কিছু বোঝা যাচ্ছে না, তবে মুখমণ্ডলটা সাদা আর চোখের জায়গায় দুটো কালো গর্তের মতো মনে হচ্ছে। এইটাই উনি দেখেছিলেন। এই জিনিসটা যখনই উনি দেখেছেন, উনি শরীরে যতটুকু শক্তি ছিল এতটুকু সঞ্চয় করেই যেদিকে ওনার নজর গেছে ওইদিকে দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সময়ও হঠাৎ করে কোনো কিছুর সাথে উনি হোঁচট খেয়ে পড়ে যান। দৌড় দেওয়ার সময় দেখতে পেলেন একটু আগে যে গাছের গুড়ির সাথে উনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন, আবারও সেই গাছের গুড়ির সাথে উনি হোঁচট খেয়েছেন। যখন উনি পড়ে গিয়েছেন তখনই আর যায় কোথায়, ওই জিনিসটা এসে উনার উপর ঝাঁপিয়ে পড়ে, মুখের উপর ধামাধাম কিল ঘুষি দিতে থাকে। কয়েকটা কিল ঘুষি খেয়ে এই কুতুব চাচা জ্ঞান হারিয়ে ফেলেন। পরের দিন উনি কিন্তু ওখানেই পড়েছিলেন। ওখান দিয়ে বেশ কিছু জেলে নৌকা সাইড দিয়ে যাচ্ছিল, দেখা গেল একজন পড়ে আছে, তখন তারা উদ্ধার করে। উদ্ধার করার পর ওনাকে চিনতে পারেন যে এটা তো কুতুব চাচা। তারপর তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। উনি মূলত ওই লাবণী যে বীচ এখন যেটা, এখান থেকেও প্রায় অনেকটা দূরেই ছিলেন, ইনানি বা এখন যে আমরা লেবুখালী ব্রিজ দেখি এইটা পার হয়ে সম্ভবত অন্য আরেকটা জায়গায় ছিলেন আর কি। তো উনি ওনার পরিবারের কাছে চলে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখা গেল ওনার মুখের যে দাঁতের সামনের পাটি আছে, উপর নিচ পাঁচটা দাঁত নাই, কিল ঘুষিতে ওনার পাঁচটা দাঁত ভেঙে গেছে। পরবর্তীতে ওনার সাথে যে জেলে ছিল এই জেলেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলেন ওই নরখাদকটাই মূলত প্রতিবেশী জেলেকে খেয়ে ফেলেছিল, তবে ওখানে কোনো মানুষের শরীরের অংশ বিশেষও পাওয়া যায়নি। অনেকে বলেন যে তাকে খেয়ে একদম শেষ করে ফেলেছে, অথবা কেউ কেউ ধারণা করেন সাগরে সে হারিয়ে গেছে, তার লাশটা আর কখনোই পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি মূলত এই আজম ভাই শেয়ার করেছিলেন, যেটা ওনার বাবার সাথে ঘটেছিল। ধন্যবাদ জানাচ্ছি মাজহারুল ইসলাম জয় ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে সমুদ্র পাড়ে আমরা তো বেড়াতে চাই, রাতের বেলা আমরা বিচে হাঁটতে বের হই, তবে যতটুকু এলাকা দিয়ে সচরাচর মানুষজন হাঁটাহাঁটি করে ততটুকু এলাকার মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। এমন এলাকা দিয়ে গভীর রাত্রে হাঁটাহাঁটি করা উচিত নয় যেদিক দিয়ে মানুষ সচরাচর আসা যাওয়া করে না বা মানুষ ওদিকটাতে যায় না। নির্জন বীচ এড়িয়ে চলাটাই ভালো। আমরা তো অনেকেই কক্সবাজার যাই, বিভিন্ন কাজে যাই, অনেকে বেড়াতে যান, অনেকে ব্যবসায়িক কাজে যান, তো এইসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখাটা খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে থার্সডে নাইট এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 200তম এপিসোডের পঞ্চম ঘটনায়। পঞ্চম এবং ষষ্ঠ ঘটনা, এই দুটো ঘটনায় কিন্তু আমরা পেয়েছি দুইজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, দুজনই সৌদি আরবে রয়েছেন। পঞ্চম ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি রয়েছেন সৌদি আরবের হাইল শহরে, আর ষষ্ঠ ঘটনা যেটা আমরা শেয়ার করব উনি রয়েছেন সৌদি আরবের জেদ্দা শহরে। তো চলুন পঞ্চম ঘটনা শুরু করি। এই ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম সাদমান সাদি। ওনার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর ঝিকরি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি যখন ঘটে সাল তখন 2006। ওনাদের গ্রামসহ মোট চার গ্রাম মিলে একটা মাত্র বিল, বিলের নাম হচ্ছে নওলাবাড়ির বিল। উনি এবং ওনার চাচাতো ভাইরা রোজ নিয়ম করে মাছ ধরতে যেতেন, স্কুল থেকে এসেই চলে যেতেন মাছ ধরতে। তাদের মধ্যে রয়েছে রুহুল, শামীম, আলামিন সহ আরো অনেকে। উনি নাম এই কারণেই মেনশন করেছেন যে তারাও আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনে থাকেন, আনন্দ হর ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার্স। ওনারা তো সন্ধ্যায় জাল পেতে আসতেন, সেটা ভোরে গিয়ে উঠিয়ে আনতেন, সবাই দলবদ্ধ হয়ে যেতেন, আবার দলবদ্ধ ভাবেই আসতেন। এটাই ছিল ওনাদের তখনকার সময়ের প্রতিদিনের রুটিন। এমন এক রমজানের 27 তারিখে, অর্থাৎ শবে কদরের রাত হিসাবে যেটাকে আমরা বাংলাদেশে সবসময় কাউন্ট করে থাকি, তো এমন এক রাতে ওনার আম্মু সাহারির জন্য রান্না করছিলেন। হঠাৎ ওনার আম্মু শুনতে পান ওনার নাম ধরে, অর্থাৎ এই যে সাদমান সাদি ভাইয়ের নাম ধরে ডাকছে, এই সাদি, এই সাদি, এটা বলে। যেহেতু সাদি ভাই ওনার বন্ধুদের সাথে, চাচাতো ভাইদের সাথে একসাথেই মাছ ধরতে যেতেন, এই কারণে সবাই কিন্তু তাকে এসে ডাক দিত। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওনাদের যে বাড়িটা মেইন রোডের সাথে ওনাদের বাড়ি, বাড়ির সামনাসামনি রোডের আর এক পাশে একটা বাসার রয়েছে, ওই বাসার পাশে আম গাছ, জাম গাছ, শিমুল গাছের বাগান রয়েছে। ওই যে ডাক, যেই ডাকটা দিচ্ছিল সাদি ভাইয়ের নাম ধরে, এই ডাকটা কিন্তু রাস্তার ওই দিক থেকেই নাকি আসছিল। তখন সাদি ভাইয়ের আম্মু ভাবলেন ওরা তো প্রতিদিনই আসে, এসে তো সাদিকে ডেকে তোলে, এই জন্য আসছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ওরা অন্যান্য দিন কিন্তু বাড়ির ভেতরে আসে, বাড়ির ভেতরে এসে ডাকে, কিন্তু ওই সময় কিন্তু তারা বাড়ির ভেতরে আসেনি। এই জন্য ওনার আম্মু ভেবেছেন হয়তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, সবাই গল্প গুজব করছে। ওনার আম্মু আবার সাদি ভাইকে ডেকে দিলেন, যাই ওঠ, তোর বন্ধু এবং তার সাথে ভাইয়েরা আসছে। তো ডাক শোনার পর উনি ওঠেন, উঠে ফ্রেশ হয়ে একটা লাইট, মাছ রাখার একটা থলে, এগুলো নিয়ে রাস্তায় বের হয়ে এসে দেখেন যে কেউ নাই। উনি একটু অবাকই হলেন, কি ব্যাপার, কেউই নাই, ঘটনাটা কি, এরকম তো হয় না। এটার সাথে একটা আতঙ্ক কাজ করছিল, সেটা হচ্ছে ওনাদের চাচাতো ভাইদের মধ্যে একজন ছিল, সে ছিল খুবই দুষ্টু টাইপের, আর একজনের জাল থেকে মাছ নিয়ে ও ওর ব্যাগের মধ্যে রেখে দিত। এই জন্য অনেক বকাঝকাও সে খেয়েছে, কিন্তু তারপরও এই দুষ্টুমি করার বদ অভ্যাস তার যায়নি, হতে পারে সে দ্রুত আগে চলে গেছে। এই চিন্তা করে সাদি ভাই দৌড় দিয়েছেন, হাই হাই রে, নিশ্চয়ই আমার জাল থেকে ও মাছ ছুটিয়ে ওর ব্যাগের মধ্যে রাখবে, এই কাজ তো সে মাঝে মাঝেই করে। উনি বিলের দিকে যাওয়া শুরু করেছেন। বিলে যাওয়ার যে মেইন রাস্তা সেটা ওনাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ। যেহেতু উনি কাউকে দেখতে পাচ্ছেন না, এই কারণে উনি চিন্তা করেছেন যে সবাই তাকে ফেলে চলে গেছে, মাছ হারানোর ভয়ও রয়েছে। তাই উনি মেইন রাস্তা না ধরে শর্টকাট রাস্তা ইউজ করছেন, যাতে করে তাদের আগে উনি কোনো না কোনোভাবে পৌঁছাতে পারেন। ওনাদের বাড়ির সামনে যে বাসার, অর্থাৎ রাস্তার ঠিক উল্টো পাশে বাসার বাগান, এর ভিতর দিয়ে সরু একটা পথ চলে গেছে বিল এবং মাঠের দিকে। উনি তড়িঘড়ি করে ওই পথ ধরেছেন, যেখানে জাল পেতে এসেছিলেন ওই দিকটাতে যাচ্ছেন। তবে এই বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। উনি যখন বিল পর্যন্ত পৌঁছে গেছেন, উনি গিয়ে দেখেন সেখানে কোনো মানুষ নাই, একদমই মানুষ শূন্য। বিলের মাঝে একটা উঁচু জায়গা রয়েছে, ওনারা সেটাকে ডাঙ্গির পার বলেন। সেখানে একটা ছোট এবং বড় বাগান ছিল। বাগানে যে গাছগুলো ছিল ওনাদের এলাকায় এটাকে শিশু গাছ বলে। গাছগুলো সোজা এবং খুব বড় হয়। বাগান দুটোর মাঝে 10% জমি এরকম আছে আর কি, এটা ফাঁকাই রয়েছে। ওনাদের জালগুলো মূলত এই ঢিবির আশেপাশেই পেতে রেখেছিলেন। ওনার জালটা একটু দূরে ছিল, তবে ওই সময় সব পরিষ্কার বোঝা যাচ্ছিল, চাঁদের আলো ভালোই ছিল ওই সময়। উনি ওখানে যাবার পর দেখেন আশেপাশে কেউ নাই, তখন অনেকটাই ভয় পেয়ে যান। চিন্তা করলেন, কি ব্যাপার, কেউ নাই, আমাকে ডাক দিল, এরা কেউ এখনো আসে নাই, আমি না হয় শর্টকাট রাস্তা ধরে এসেছি, ওরা তো আমার আগেই চলে আসার কথা। তখন কি মনে করে উনি বাড়িতে চলে যাবার সিদ্ধান্ত নেন। একা একা আর বাড়িতে নামার সাহস পাচ্ছিলেন না, যেহেতু সবসময় দলবদ্ধভাবেই আসতেন, দলবদ্ধভাবেই বাড়িতে ফেরত যেতেন, একা একা কখনো নামতেন না। আর এখন তো বিলের কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে, এখন তো পাইতে নামাটা ঠিক হবে না বলেই উনি মনে করলেন। উনি যখনই বাড়ি যাওয়ার পথে রওনা করবেন, হঠাৎ করে চোখ পড়ে ওই বাগানটার দিকে। চোখের পলক পড়ার পর উনি আসলে চোখ ফেরাতে পারছিলেন না। উনি তাকিয়ে দেখেন দুটো বাগানের মাঝ বরাবর যে 10% মতো ফাঁকা জায়গাটা রয়েছে, পুরো জায়গা জুড়ে এমনভাবে ডেকোরেশন করা হয়েছে মনে হচ্ছে কোন একটা অনুষ্ঠান হচ্ছে। লাল নীল বাতি ফানুস এগুলো জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বাতিগুলো কোনো তার বা লাঠির সাহায্যে ঝুলছে না, মনে হচ্ছে বাতাসে ঝুলে আছে। এইভাবে কত সময় উনি তাকিয়ে আছেন ওনার ঠিক মনে নেই। হঠাৎ দেখেন অনেকগুলো অবয়ব, মানুষের মতোই দেখতে, অনেক লম্বা এবং সুন্দর, মনে হলো সবার ফেস থেকে সাদা আলোক রশ্মি বের হচ্ছে। এদের মাঝে একজনের পোশাক অন্যদের থেকে একটু আলাদা এবং ঝলমলে। বিয়ের সময় আমরা যেরকম বরের টুপি এবং মুকুট পরতে দেখি, তেমন কিছু একটা পরে আছে। সবাই কাতারবদ্ধ অবস্থায় হাঁটছে, একজনের পিছনে একজন হয়ে কাতার হয়েছে পিছনে, এরকম না মানে লাইনের মতো না, পাশাপাশি নামাজে যেভাবে পাশাপাশি দাঁড়িয়ে মানুষ কাতারবদ্ধভাবে সালাত আদায় করে, মনে হচ্ছে ওনারা এরকম ভাবে পাশাপাশি দাঁড়িয়ে একটা লম্বা কাতার তৈরি করেছেন, একসাথে হেঁটে আসছেন। হেঁটে হেঁটে ঠিক অপর প্রান্তে যে বাগানটা ছিল সেই বাগানের দিকে যাচ্ছে। উনি জাস্ট তাকিয়ে আছেন। উনি যে এখানে দাঁড়িয়ে আছেন, মাছ ধরার জন্য এসেছেন, একটু আগেই ভয় পাচ্ছিলেন, এসব কোনো চিন্তাই ওনার মাথায় সময় কাজ করছে না। অনেক সময় তাকিয়ে থাকার পর মনে হলো ওনার ঘাড়ের উপর পেছন থেকে কে যেন টাচ করেছে। এই ছোঁয়াটা ছিল খুব ঠান্ডা এবং আলতোভাবে। এরপর ওনার কিছু মনে নেই, বাকি অংশ উনি ওনার আব্বুর মুখ থেকে শুনেছিলেন। যেহেতু ওই দিন সবে কদরের রাত ছিল, রাত জেগে সবাই সালাত আদায় করছিলেন, জিকির আজগার করছিলেন, মসজিদে অনেকেই ইবাদত বন্দেগীতে মুশগুল ছিলেন, ওনার আব্বুও মসজিদেই ছিলেন। ওনার আব্বু যখন বাড়িতে সাহরি খাওয়ার জন্য আসেন, ঠিক তার পরপরই এই সাদি ভাইকে ডাকার জন্য কি হয়, ওনার চাচাতো ভাইরা আসে, তারাও কিন্তু সাহরি করেই আসছে। তখন সাদি ভাইয়ের আম্মু তাদেরকে দেখে বলে, যে কি রে তোরা না একটু আগে ডেকে নিয়ে গেলি ওকে। সাদি ভাইয়ের আম্মুর মুখে এই কথা শুনে তারা তো অবাক হয়ে যায়। রুহুল নামে যে ছিল সে বলে, কই ডাকলাম, আমরা তো মাত্রই সাহরি খেয়ে আসলাম, আমরা তো আগে ডাকতে আসিনি। এই কথা সাদি ভাইয়ের আব্বু শুনেছেন, তখন উনি বুঝতে পেরেছেন ঝামেলা একটা হয়ে গেছে। দ্রুত সাদি ভাইয়ের যত বন্ধু বান্ধব ছিল তারা তো ছিলই, এই সাদি ভাইয়ের দুইজন কাকা এরকম সবাই মিলে ওনার বিলের দিকে ছুটে যান। যেহেতু সাদি ভাইয়ের বন্ধুরা জানতেন যে কোথায় জালটা পাতা হয়েছে, সরাসরি ওই দিকে ওনারা চলে যান। ওখানে এসে সবাই সাদি ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করছে, কিন্তু কোথাও ওনাকে পাওয়া যাচ্ছিল না। ওই এলাকাতে পাটের চাষ মোটামুটি কিন্তু ভালোই হয়। বিলে সবাই পাট ধুয়ে পাটখড়ি পানি থেকে একটু উপরে তুলে রেখেছিলেন। এই যে তুলে রাখা হয় পাটখড়ি শুকানোর জন্য, এটা কিন্তু অনেকটা যে শেপ ধারণ করে সেটা হচ্ছে খেরের বা খড়ের যে গাদা, এই গাদাটা কেমন হয়, বা পলো, যে পলো দিয়ে মাছ ধরা হয়, এই পলো শেপটা কেমন হয়, অনেকটা কিন্তু ওই রকম হয়, মাছ বরাবর কিন্তু ফাঁকা থাকে। এরকম কিন্তু বেশ কিছু পাটখড়ের আটিগুলো ছড়িয়ে রাখা হয়েছিল মাটির উপরে, অর্থাৎ দাঁড় করিয়ে রাখা হয়েছিল ওরকম পলোর মতো শেপ দিয়ে বা খড়ের গাদার মতো শেপ দিয়ে শুকানোর জন্য। এগুলোর ভেতরে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা থাকে। এমনই একটা পাটখড়ির আটি যেগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছিল ওই দিকটাতে এই সাদি ভাইয়ের আব্বু লাইট ধরেছেন, তখন দেখা গেল এটার ভেতর থেকে একটা হাতের মতো কিছু একটা বেরিয়ে আসছে, হাতের কবজিটা দেখা যাচ্ছে, পুরো বডিটা কিন্তু ওই পাটখড়ির ভেতরে। তখনই ওনার আব্বু দৌড়ে যান, পাটখড়ি সরিয়ে দেখা গেল যে সাদি ভাই সেন্সলেস অবস্থায় পড়ে আছেন। সবাই মিলে ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকাল 7টার দিকে ওনার জ্ঞান ফেরে। তখন ওই গ্রামেরই একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, উনি পানি পড়া, তারপরে বেশ কিছু আমল এগুলো দিয়ে দেন। উনি বলেন যে ওই রাতে ভয়ঙ্কর একটা পিশাচ নাকি ওনাকে ডেকেছিল, কিন্তু যেহেতু ওই রাতটা ছিল শবে কদরের রাত, আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। তবে এতটুকু বলার পর উনি বলেন যে আমি তারাবির নামাজের পর বাকিটা জানাবার চেষ্টা করব। তার মানে কথা এখনো শেষ হয়নি। পরবর্তীতে উনি তারাবির নামাজের পর এই বিষয়গুলো শেয়ার করেন। উনি বলেন যে এই যে সাদি ভাইদের বাড়ির ঠিক উল্টো পাশে বাসার বাগান রয়েছে, এখানে একটা পিশাচ থাকে অনেকদিন ধরে। এই যে রাতের বেলা ওনারা মাছ ধরতে যান, এই বিষয়টা নাকি অনেকদিন ধরেই সে খেয়াল করছে। আর সুযোগ বুঝে ওই রাত্রে সাদি ভাইকে এই জিনিসটা ডেকে নেয়। ওনার চাচাতো ভাই বন্ধুরা কিন্তু সবসময় ওনাকে ডাকার জন্য বাড়ির ভেতর দিকে আসত, কিন্তু ওই জিনিসটা কিন্তু বাইরে থেকেই ডাক দিয়েছে। এখন আর আম্মু তো বুঝতে পারেন নাই, উনি সাহরি রান্না করছিলেন, এতটা খেয়ালও করতে পারেন নাই, এই সমস্ত বিষয় মাথাও ধরে নাই। ওই জিনিসটা কিন্তু সাদি ভাইয়ের পিছু নিয়েছিল, তবে বাগানের মধ্যে সে কিছু করেনি। সে এমন একটা পরিকল্পনা করেছে যে সাদি ভাই যখন বিলে যাবেন, বিলে যাবার পর যেই না পানিতে নামবেন তখন পানির মধ্যে ওনাকে তলিয়ে নিয়ে যাবেন, এরকমই ছিল পরিকল্পনা। তবে উনি তো সাহস করে আর পানিতে নামেন নাই। ওই সময় আবার ওই যে দুই বাগানের মাঝখানে যে 10% ফাঁকা জায়গা রয়েছে ওখানে যে আলোগুলো জ্বলছিল, ওই দিন ওই বাগানে বসবাস করা মুসলিম জিন গোত্রের সর্দারের ছেলের বিয়ে হচ্ছিল। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সিনটা দেখছিলেন। তখন নাকি ওই মুসলিম জিনদের গোত্রের একজন আবার জিনিসটা দেখে ফেলে যে দূর থেকে একটা ছেলে দেখছে। সে মূলত কাছে আসে ক্ষতি করার উদ্দেশ্যে না, তবে সে যখন কাছে আসে সে নাকি তখন বুঝতে পারে যে এইখানে ভয়ঙ্কর একটা পিশাচ এই সাদি ভাইকে ক্ষতি করার জন্য এসেছে। সে নাকি টাচ করেছে এই উদ্দেশ্যেই যাতে করে সাদি ভাই অজ্ঞান হয়ে যান, সেটাই হয়েছিল। আর এরপর ওই পিশাচটা নাকি ওখান থেকে সরে যায়, বুঝতে পারে যে এই মুসলিম জিনেরা ছেলেটার ক্ষতি হতে দেবে না, সে ওখান থেকে চলে যায়। আর সাদি ভাইকে মূলত ওই ভালো জিনটাই ওইখান থেকে সরিয়ে একটা পাটখড়ির যে আটি ছিল দাঁড় করিয়ে রাখা ছিল এইটার ভেতরে ওনাকে রেখে সে চলে যায়। সে বুঝতে পেরেছিল এখান থেকে ওই খারাপ জিনটা এসে আর ক্ষতি করার সাহস পাবে না। এরপর তো সাদি ভাইকে খোঁজার জন্য ওনার বাবা, ওনার কাকা, তারপর বন্ধু বান্ধবরা, ওনার চাচাতো ভাইরা বের হয়েছেন, তারপর তো ওনাকে পাওয়াই যায়। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এটা তো গেল এই পর্যন্তই। এর দুই দিন পরে ঘটে ওনার আম্মুর সাথে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তা হচ্ছে ওনার আম্মু সাহরির জন্য রান্না করছিলেন, 29 রোজার রাতে আর কি উনি সাহরির জন্য রান্না করছেন। এমন সময় নাকি মনে হলো রাস্তার ওই সাইড থেকে কে যেন সজোরে যেভাবে বর্ষা নিক্ষেপ করে ওরকম করে পাটখড়ির একটা আটি ছুঁড়ে মেরেছে, ওইটা একদম ওনার রান্নাঘরের কাছে এসে ধপাস করে পড়ে। এত বড় একটা আটি এত দূর থেকে ছুঁড়ে মেরেছে, এটা দেখে উনি চমকে উঠেছিলেন যে কে এই কাজটা করল। পরবর্তীতে ওনারা বুঝতে পেরেছিলেন যে ঘটনাটা আসলে কে ঘটিয়েছিল। ঘটনাটা ঘটেছিল 2006 সালে, আর সাদমান সারি ভাই জানিয়েছেন ওনার আম্মু মারা গেছেন 2007 সালে। ওনার আম্মুর জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার আম্মুর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। নওলা বাড়ির বিল, ডাঙ্গির পানি, ওনার কাছে নাকি আরও কয়েকটি ঘটনা রয়েছে, এগুলো পর্যায়ক্রমে শেয়ার করবেন। ওনার দাদার সাথেও ঘটে যাওয়া ঘটনা রয়েছে, আমরা অপেক্ষায় থাকব সেই ঘটনাগুলোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি সাদমান সারি ভাই আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 200তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারে থার্সডে নাইটের 200তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই আনন্দ হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফসানস বি নামে, সেটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন। সেখানে অমীমাংসিত রহস্য ছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবারে ফিয়ার উইথ টুইস্টেড শিরোনামে ভয়ের ঘটনাগুলো নিয়ে এপিসোড প্রচারিত হচ্ছে। তাই আপনারা যারা এখনো আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandahorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnandahorrorworldbd afnandahorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই 200তম এপিসোড উপলক্ষে একটি স্পেশাল এপিসোডের আয়োজন করতে বলেছিলেন, তাই আগামীকাল শুক্রবার ফ্রাইডে স্পেশাল এপিসোড হতে যাচ্ছে। সেখানে দুর্দান্ত তিনটি ঘটনা থাকছে, তার মধ্যে একটি ঘটনা আমার নিজের সংগ্রহ করা। আশা করছি আগামীকাল যে ফ্রাইডে স্পেশাল এপিসোড হতে যাচ্ছে সেখানে থাকা তিনটি ঘটনাই আপনাদের দারুণ ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। চলুন এখন যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটাই চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যে রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, ওনার নাম রাকিব, উনি বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের গোতাশিয়া গ্রামে। উনি মূলত যেই রোমহর্ষক ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনার বড় চাচার সাথে ঘটে গিয়েছে, অর্থাৎ ওনার বাবার বড় ভাই। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। ওনার যিনি বড় চাচা তার নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি একজন গরু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছিল 1980-এর দশকের একদম শুরুর দিকে, তখন কিন্তু ওনাদের এলাকায় ইলেকট্রিসিটি ছিল না। ওনার বড় চাচা, উনি বিয়ে করেছিলেন তার শ্বশুরবাড়িটা মূলত ওনাদের পাশের এলাকায়, মাঝখানে অনেকগুলো ধানি জমি, ধানি জমির মাঝখান দিয়ে একটা ভিটা রয়েছে বা মাঝখানে একটা ভিটা রয়েছে। এই ভিটার 20-15 গজ দূরে আর একটা ভিটা রয়েছে, এগুলোর কোনো নাম নেই, শুধু ভিটা। অনেক সময় নাম থাকে না, অমুক ভিটা তমুক ভিটা, কিন্তু এগুলোর ওরকম কোনো নাম নেই, জাস্ট ভিটা বলেই মানুষ চেনেন আর কি। এই ভিটাগুলোতে মূলত যারা মালিক বা এই ভিটাগুলোর যারা মালিক তাদের আত্মীয় স্বজন মারা গেলে দাফন কার্য করা হতো। চাচার শ্বশুরবাড়ি ছিল পাশের এলাকায়, আর মাঝখানে যে ধানি জমি বা ফসল জমিগুলো আছে এগুলোর সাথে কিন্তু ওনাদেরও জমি ছিল, এমনকি বড় চাচার শ্বশুরের জমিও এখানে ছিল। শ্বশুরবাড়ি যেহেতু কাছাকাছি ছিল, শ্বশুরবাড়িতে ভালো রান্না হলে তখন কিন্তু ওই বাড়ি থেকে চাচার শ্যালকেরা এসে খবর দিয়ে যেত যে আপনি এসে খাবার খেয়ে যাবেন আর আপার জন্য নিয়ে যাবেন। উনি যেতেন, কখনো কখনো ওনার স্ত্রীকেও নিয়ে যেতেন, তবে রান্নাবেলা যদি রাতের বেলা হতো তখন আর উনি ওনার স্ত্রীকে নিতেন না, উনি একাই যেতেন কাজ শেষ করে। সেখানে গিয়ে উনি খাওয়া দাওয়া করে আবার টিফিন ক্যারিয়ারে তাকে খাবার দিয়ে দেওয়া হতো, এটা আবার বাড়িতে নিয়ে আসতেন। আবার কখনো কখনো এমন হতো যে উনি ওখানে খেতেন না, উনি ওই টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে এসে ওনার স্ত্রীর সাথে একসাথে বাড়িতে বসে খেতেন। এক এক সময় এক এক রকম করতেন আর কি, সুবিধা অনুযায়ী। একবার যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে মাগরিবের নামাজের আগে পরন্ত বিকেলে এই বড় চাচার শ্যালকেরা এসে, দুইজন শ্যালক আসেন, এসে দাওয়াত দিয়ে যান যে আপনি আসবেন, এসে খাওয়া দাওয়া করবেন আর আপার জন্য নিয়ে যাবেন। ওনার শ্বশুরবাড়িতে ঢোকার আগ মুহূর্তে একটা ছোট্ট জঙ্গল পড়ে, আর যে ছোট্ট রাস্তা দিয়ে উনি ওনার শ্বশুরবাড়িতে যাবেন, জমি থেকে রাস্তাটা যখন শুরু হয় তখন মোটামুটি খুব বেশিক্ষণ যে হাঁটতে হয় তা না, তবে জমিতে যদি আবার আসতে হয় তখন ওই রাস্তাটা পাশে রেখেই আসতে হবে আর কি। রাস্তার সাথেই একটা তেঁতুল গাছ রয়েছে, যাওয়ার সময় কোনো ভয়ের ঘটনা ঘটেনি, উনি এশার নামাজ পড়ে চলে গিয়েছিলেন ভালো মতোই। উনি ওনার শ্বশুরবাড়িতে পৌঁছে যান, পৌঁছানোর পর সবার সাথে কথাবার্তা বলতে বলতে কিছুটা সময় কেটে যায়। এরপর ওনার শাশুড়ি মাছ এবং গরুর মাংস কি করেছেন, একটা মাটির হাড়িতে দিয়ে প্যাকেট করে দেন, প্যাকেট করে বলতে একটু বেঁধে দেন আর কি দড়ি দিয়ে, এক্ষেত্রে একটু সময় লেগে যায়। তখন রাত 9:30 মতো বাজে আনুমানিক, একে তো গ্রাম, সবাই ওই সময় একটু জলদি জলদি ঘুমিয়ে পড়তো, কারণ ওখানে তো তখন ইলেকট্রিসিটি আসেনি, সন্ধ্যার পর পরে আর কি ঘুমিয়ে পড়তো বা এশার নামাজ পরেই ঘুমিয়ে পড়তো। ওই দিনও তার ব্যতিক্রম ছিল না, সবাই ঘুমিয়ে পড়েছে, উনি আর ওইখানে খান নাই, মূলত উনি এসে ওনার স্ত্রীর সাথে খাবেন এমনটাই চিন্তা করেছেন। শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে উনি হাঁটা ধরেছেন, খুব বেশি সময় তো আর লাগবে না নিজের বাড়িতে আসতে। ওনার হাতে ছিল একটা কুপিবাতি, নরসিংদী এলাকায় নাকি এটাকে কুপিবাতি বলা হয়, যেমন আমাদের ফরিদপুর এলাকায় এটাকে ল্যাম্পও বলা হয়, তো ওই এলাকায় এটাকে কুপিবাতি বলা হয় আর কি। এটা স্টিলের তৈরি একটা কুপিবাতি ছিল, আর এর মধ্যে যে সলতে যেটা ছিল এটা পাটের মাধ্যমে তৈরি করা হয়েছিল, অর্থাৎ পাট দিয়ে এই সলতেটা তৈরি করা হয়েছিল, এর মধ্যে কেরোসিন তেল ছিল, ওইটা নিয়ে উনি হাঁটছেন। আর হাতে তো হাঁড়ি রয়েছেই, নিজের বাড়ির দিকে আগাচ্ছেন। উনি হাঁটতে হাঁটতে ওই যে রাস্তা, যেই রাস্তার পাশে তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছের কাছে যখন এসেছেন তখন উনি তো আবার ওখান থেকে জমির ভিতর দিয়ে হেঁটে যাবেন আর কি, জমিতে যখনই পা রাখবেন তখন উনি দেখেন তেঁতুল গাছের গোড়ায় কোত্থেকে যেন হঠাৎ করে একটা মহিলা অবয়ব চলে আসছে, একটু আগে কিন্তু ছিল না, এই মহিলা অবয়বটা ওনার দিকে তাকিয়ে আছে। তখন বড় চাচা মনে করেন হয়তো কোনো পাগলি হবে এখানে এসে বসে আছে, এত রাতে তো কোনো বাড়ির মহিলার এখানে আসার কথা না। তো বড় চাচা পাত্তা না দিয়ে উনি যখন সামনের দিকে পা বাড়িয়েছেন তখন পেছন থেকে ওই অবয়বটা বড় চাচার নাম ধরে ডাকে, কিরে শাহাবুদ্দিন, তোর শাশুড়ি যে খাবারগুলো দিয়েছে মাছ মাংস আমাকে একটু দিবি না রে বাপু, তোরা কি সব একাই খাবি, আমারও তো ক্ষুধা লেগেছে। বড় চাচা তো অবাক হন, এই মহিলা কিভাবে জানলো যে উনার হাতে কি আছে, আর এগুলো তো আছে হাড়ির ভেতরে। এরপর বড় চাচা বলেন যে আপনি কে, আপনাকে কেন দেব, তখন গাছের গোড়া থেকে আওয়াজ আসে আমাকে দে না হলে কিন্তু তোর ক্ষতি হবে। তখন বড় চাচা বলেন আমাকে ক্ষতি করার মতো আশেপাশে কেউ নাই, আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। এই কথা শোনার পর মনে হলো ওই অবয়বটা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। তখন বড় চাচা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান, উনি দেখতে পান যে এই অবয়বটা অদ্ভুত ভঙ্গিতে ওই তেঁতুল গাছে উঠে যাচ্ছে। ভঙ্গিটা এমন ছিল কোন মানুষ যদি মাটির উপরে দুই হাতের উপর ভর দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটার চেষ্টা করে কেমন দেখা যাবে, মনে হচ্ছে ওই অবয়বটা হাতের উপরে ভর করে দুই পা উপরের দিকে দিয়ে ওই তেঁতুল গাছ বেয়ে উপরের দিকে উঠে গেল। উঠে যাওয়ার পর ওই অবয়বটাকে আর দেখা যাচ্ছে না। তখন বড় চাচা বুঝতে পারেন যে এটা সাধারণ কোনো বিষয় না, উনি তো অনেক সাহসী ছিলেন, ওনার জায়গায় অন্য কেউ এখানে থাকলে তো অনেক ভয় পেয়ে যেতেন, আর বড় চাচা তো গরুর ব্যবসা করতেন, অনেক রাত বিরেতে ওনাকে আসতে হতো বাড়িতে একা একা, আর মাছ ধরার ক্ষেত্রেও ওনার একটা দারুণ নেশা ছিল, বিশেষ করে রাতের বেলা মাছ ধরার ক্ষেত্রে। এই কারণে ভয় ডর ওনার মধ্যে খুবই কম ছিল, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন, হালকা দোয়া কালামও জানতেন। উনি নিজেকে সামলে নিয়ে হাঁটতে হাঁটতে যখন ওই ভিটার কাছে চলে এসেছেন, অর্থাৎ ওই দুই ভিটার মাছ বরাবর চলে এসেছেন, বাম পাশে একটা আর ওনার ডান পাশে একটা, তখন বড় চাচা দেখতে পান যে ভিটার মাঝে বসে আছে একটা অবয়ব আর এই জিনিসটা কান্নাকাটি করছে। তখন বড় চাচা মনে করেছেন হয়তোবা এখানে যাদের দাপন করা হয়েছে এদের কোনো আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। মানবতার খাতিরেই উনি সামনের দিকে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কোন বাড়ি থেকে আসছেন, উনি এই চিন্তা করে এগিয়েছিলেন, হয়তো বা একটু সুন্দর করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়, এত রাতের বেলা এখানে থাকা তো ভালো না, তারপর মেয়ে মানুষ যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই ভেবে উনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন। তখন উনি খেয়াল করেন ওনার বাম দিকে যে আর একটা ভিটা ছিল, ওই ভিটা থেকেও একটা সেম কান্নার শব্দ আসছে, এখন আর সামনে থেকে আসছে না, পেছন থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে এটা তো সাধারণ কিছু না, একটু আগে যে অভাবটাকে উনি দেখেছিলেন, যেটাকে দেখে উনি এগিয়ে যাচ্ছেন, এখন সেটাকে আর দেখা যাচ্ছে না, এখন এই অভাবটা যে শব্দ করছিল এই শব্দটা অন্য ভিটা থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে ওই যে তেঁতুল গাছের ওইখানে যে অভাবটা ছিল নিশ্চয়ই এইটা ওনার পিছু লাগছে, এখনো তো উনি বাড়িতে যান নাই, যার কারণে এখনো ওনার পিছু নিয়ে এই খাবারগুলো হাতিয়ে নেবার ফন্দি ফিকির করছে আর কি। চিন্তা করলেন ওই ভিটার দিকে যাব না, এখন সোজা বাড়ির দিকে যাব। সোজা বাড়ির দিকে আগাতে থাকেন উনি। ওনার শ্বশুর বাড়ি আর ওনাদের বাড়ির মাছ বরাবর যে ধানি জমিগুলো আছে এগুলো উনি পিছন দিকে ফেলে এগিয়ে যাচ্ছেন। 10-12 মিনিটের মতো সময় লাগে আর কি উনি যেখানে ছিলেন ওখান থেকে ওনাদের বাড়িতে আসতে। তখন উনি চিন্তা করলেন যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, হাতে কুপি নিয়ে যদি দৌড় দেই আলোতে নিভে যাবে, আবার হাতে তো মাটির পাতিল রয়েছে, ঝাঁকিতে ভেঙেও যেতে পারে, চাইলেও আর জোরে জোরে দৌড়ানো যাবে না, হ্যাঁ জোরে জোরে হাঁটা যেতে পারে। উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। ওই সময় আবার ধানি জমিতে ধান বা ফসল ছিল না, তখন হালকা শীতকাল ছিল, ফসলগুলো কেটে ফেলা হয়েছিল। উনি যখন হাঁটছিলেন জোরে জোরে, হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। উনি যে পথ দিয়ে যাচ্ছেন ওই পথের পাশে একটা স্যালো মেশিনের ঘর ছিল, এই ঘরের ভেতরে কিন্তু আলো জ্বলছিল, স্যালো মেশিনের ঘরটা ছিল টিন দিয়ে তৈরি। উনি একটা কটমট কটমট আওয়াজ, চপ 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 আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে কেউ অনেক শব্দ করে কোনো খাবার খাচ্ছে। উনি চিন্তা করলেন কোন শেয়াল কুকুর মানুষের বাড়ি থেকে নিশ্চয় হাঁস মুরগি নিয়ে এসে এখানে খাচ্ছে। বড় সাথে একটু কৌতূহলী হয়ে ওই স্যালো মেশিনের ঘরের দিকে এগিয়ে যান। চিন্তা করেন ভেতরে তো আলো আছেই, যে জিনিসটা ভিতরে বসে খাচ্ছে ওটাকে তো দেখাই যাবে। উনিও ওই ঘরের কাছে যান, প্রথমে চিন্তা করেছেন দরজাটা কি খুলবো, পরে আবার চিন্তা করেন না খুলবো না, যদি কোনো পশু থাকে দরজা খোলার সাথে সাথে ভয় পেয়ে সে বাইরে বের হতে গিয়ে যদি আমাকে কামড়ে দেয় তখন তো হবে আর একটা ঝামেলা। উনি কি করেছেন, ওই যে টিনের যেই বেড়া, এই বেড়ার বিভিন্ন জায়গায় কিন্তু ছিদ্র হয়ে গিয়েছিল, বিশেষ করে জং পরে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। উনি এরকম একটা ছিদ্রের সাথে এক চোখ লাগিয়ে দেখার চেষ্টা করেন ভেতরে আসলে হচ্ছেটা কি। উনি যখনই ওই ছিদ্র দিয়ে তাকিয়েছেন তখন এমন ভয় পান, কেননা উনি দেখতে পান যে ওই যে তেঁতুল গাছের পাশে যে অভাবটা বসেছিল, মনে হচ্ছে সেম অভাবটা উল্টো দিকে ঘুরে বসে আছে, তার সামনে কোনো কিছু শুয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে মানুষ জাতীয় কিছু শুয়ে রাখা হয়েছে। এই জিনিসটা কি করছে, সে ওই শরীর থেকে কিছু টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। উনি কিন্তু 10 সেকেন্ডের মতো তাকিয়েছিলেন, হঠাৎ করে কি হলো ওই যে অবয়বটা, সেই অবয়বটা মনে হলো বুঝে গেল কেউ তাকে দেখছে, সে খাওয়া থামিয়ে দিল। খাওয়া থামিয়ে দিয়ে ঘাটটা আস্তে করে পেছন দিকে ঘুরিয়ে তাকালো, ঠিক সেই জায়গার দিকে তাকিয়েছে যেখানে এই বড় চাচা যেই ছিদ্রটা দিয়ে এই অভাবটাকে দেখছিলেন ঠিক ওই বরাবর তাকিয়েছে। তখন দেখা গেল যে ওই অভাবটার হাতে একটা মানুষের হাত রয়েছে, মনে হচ্ছে এই হাতটাকেই সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তখন এই অভাবটা কি করেছে, তার হাতে থাকা মানুষের হাতের অংশ বিশেষ ওই ছিদ্র বরাবর ছুঁড়ে মেরেছে। যেহেতু এই জিনিসটা বেড়ার উপরে ছুঁড়ে মেরেছে এই কারণে সরাসরি তো বড় চাচার শরীরে এটা লাগেনি, যখনই এটা ছুঁড়ে মেরেছে ধরাম করে একটা শব্দ হয়েছে, তখনই বড় চাচা কয়েক হাত পেছনে সরে এসে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন দৌড়, যা থাকে কপালে, হাড়ির খাবার যদি পড়েও যায় কোনো কারণে এখন আর কিছু করে নাই, যান বাঁচাতে হবে, উনি তো দৌড় দিয়েছেন। উনি যখন দৌড় দিয়েছেন তখন পেছন থেকে থপ 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 শব্দ উনি শুনতে পান, উনি নিশ্চিত হন ওই জিনিসটা ওনার পেছনেই রয়েছে। 1-2 মিনিট দৌড়ানোর পর যখন বড় চাচা ক্লান্ত হয়ে যান তখনই উনি ওনার দৌড়ানো স্লো করে দেন। উনি তখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, মেইন রাস্তায় উঠলে তখন 1-1.5 মিনিটের মতো সময় লাগবে ওনার বাড়িতে পৌঁছাতে। তখন দেখতে পান আর একটা বিষয়, সেটা হচ্ছে ওনার হাতে তো কুপির আলো ছিল, আল্লাহর রহমতে কিন্তু কুপির আলো নিভে যায়নি। কুপির আলোতে ওনার একটা ছায়া দেখা যাচ্ছিল, কিন্তু হয় কি যখনই উনি কিছুটা মোড় নেন, মোড় নেওয়ার পর মনে হচ্ছে ওনার পেছনে আর একটা ছায়া রয়েছে, মনে হচ্ছে ওনাকে ফলো করে করে ওনার পেছনে কেউ হাঁটছে, অর্থাৎ একটু বাঁকা হলেই উনি পেছনে আর একটা ছায়া দেখতে পেতেন। তবে পেছন দিকে উনি তাকান নাই, বাড়ির কাছাকাছি যখন চলে এসেছেন উনি, তখন হঠাৎ করে একটা কর্কশ পুরুষালী কণ্ঠ উনি শুনতে পান। ওনাকে বলছে যে, শাহাবুদ্দিন, আমাকে কিন্তু তোর মাছ মাংস দিতেই হবে, তা না হলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর আগে কিন্তু নারী কণ্ঠ শুনেছিলেন, একটা নারী অবয়বকে দেখেছিলেন, এবার দেখি আবার পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে আসে। তবে এটা শোনার পর উনি আর পেছন দিকে তাকান নাই, এক দৌড়ে মেইন রোডে উঠে পড়েছেন। ওঠার পর উনি পেছন থেকে আর একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে এই শব্দটা অনেক জোরে ফিস ফিস করে বলছে, এতক্ষণ তো বেশ কর্কশ কণ্ঠে গম্ভীর স্বরে বলছে, এবার ফিস ফিস করে বলছে, আমাকে দিলি না তো, মনে রাখিস তুই আজ থেকে আমার নজরে থাকবি, কোনো এক সময় হাতে যদি পাইছি আমার তোকে, তোর কিন্তু আমি জীবন নাশ করে দেব। তো এরপর আর কোনো কথা শোনেন নাই, বড় চাচা দ্রুত বাড়িতে চলে আসেন। উনি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি বাড়িতে এসে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়েন। এদিকে ওনার স্ত্রী অর্থাৎ বড় চাচি ওনার জন্য অপেক্ষা করে জেগেছিলেন, উনি জিজ্ঞেস করছেন কি হলো, এসে শুয়ে পড়লে যে হাত পা ধোবে না, খাবে না? তখন বড় চাচা বলেন যে, আমি খাবো না, আমি খেয়ে আসছি, তুমি দ্রুত খেয়ে শুয়ে পড়ো, কালকে তোমার সাথে কথা হবে, এখন আর কথা বলার মতো শক্তি আমার শরীরে নাই। এরপরের দিন ঘুম থেকে উঠে চাচিকে উনি বলতে থাকেন যে আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছে। তখন চাচি বড় চাচাকে একটা বুদ্ধি দেন যে মসজিদের যিনি ইমাম সাহেব আছেন ওনার কাছে যাও, দোয়া কালাম পড়ে উনি ফু দিয়ে দেবেন, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন বড় চাচা ওই দিন আসরের নামাজ পড়তে মসজিদে যান, উনি হুজুরকে বলেন সবকিছু। হুজুর তখন ওনাকে বলেন যে, আপনাকে মনে হয় ওই ভিটায় থাকা একটা জিন ধরেছে, আমরা এটাকে গ্রামের ভাষায় শক্স বলি, নিশ্চয়ই এই জিনিসটাই আপনার পিছু নিয়েছে। তো উনি দোয়া কালাম পরে ফু দিয়ে দিয়েছেন, বলে দেন যে আপনি একটু সাবধানে থাকবেন। বড় চাচা মনে করেছেন যে ঘটনাটা হয়তো বা এখানেই শেষ হবে, কিন্তু আসলে ঘটনাটা শুরুই হয়েছে মাত্র। সেদিন এশার নামাজ পড়ার পর চাচা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, ওই যখন বাড়ির কাছাকাছি এসেছেন, যখনই বাড়িতে ঢুকবেন, বাড়িতে ঢোকার আগে ওনাদের ওনার বিশেষ করে ওনার বোনের একটা ঘর আছে, অর্থাৎ আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, তো তার ফুপুর ঘর। তো এই ফুপুর ঘর হচ্ছে চাচার গোয়াল ঘর আর ওই ফুপুর ঘর দুটো পাশাপাশি আর কি, মাঝখান দিয়ে একটা গলির মতো রাস্তা ছিল আর কি, গলিটা প্রায় 2-3 ফুট চওড়া হবে, অর্থাৎ দুইজন মানুষ পাশাপাশি হেঁটে যেতে পারে এরকম একটা গলি, এটা ক্রস করে বাড়িতে ঢুকতে হয়। চাচা যখন ওইটার সামনে এসেছেন, তখনই দেখতে পান যে একটা ভয়ঙ্কর মোটা সাপ, এই গলিটা যতখানি মোটা ছিল ঠিক ততখানি মোটা একটা সাপ, আর গোয়ালঘাটটা যতখানি উঁচু ততখানি উঁচু করে ফনা তুলে চাচার দিকে তাকিয়ে আছে। চাচা উনি বলেন যে এটা দেখার পর ওনার শরীরে আর কোনো শক্তি ছিল না যে উনি দৌড় দেবেন বা চিৎকার করবেন। চাচা বলেন যে ওনার শরীর দিয়ে এমন ঘাম ছুটেছে মনে হচ্ছে এই ঘামেই ওনার মৃত্যু হয়ে যাবে, এটাকে অনেকে কাল ঘাম বলে, যে ঘামের মাধ্যমে মানুষের মৃত্যু হয়, মনে হচ্ছে ওনার কাল ঘাম ছুটছে এখন। উনি এরপর দেখতে পান যে যখন সাপটা ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে ফনা ধরেই, ওনাকে ছোবল মারতে যাবে, ঠিক তখনই চাচা আর জ্ঞান ধরে রাখতে পারেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যেহেতু পাশেই ছিল ওনার বোনের ঘর, ওনার বোন ঘর থেকে শুনতে পান যে ধূপ করে কিছু একটা মাটিতে পড়েছে, কি পড়ল এটা দেখার জন্য যখন বাইরে বের হয়েছেন, তখন দেখতে পান যে কেউ একজন মাটিতে শুয়ে আছে, সামনে যেতেই দেখতে পান ওনার ভাই, এই যে শাহাবুদ্দিন কাকা, উনি পড়ে আছেন মাটিতে। এটা দেখে উনি জোরে চিৎকার করতে থাকেন, সবগুলো ঘর থেকে লোকজন বেরিয়ে আসে, আসার পরে এই অবস্থা দেখে সবাই চাচাকে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায়, মাথায় পানি দেওয়া হয়। 1-1.5 ঘন্টা পর ওনার জ্ঞান ফেরে, সবাই জিজ্ঞেস করলে তখন উনি সবকিছু খুলে বলেন যে উনি কি দেখেছেন। তখন সবাই আবার ওনাকে পরামর্শ দেন যে রাত বিরেতে বেশি ঘোরাঘুরি করা যাবে না, আরো ভালো একজন হুজুরকে দেখাতে হবে। তখন বড় চাচা ভাবেন যে ঠিক আছে, একটা ভালো হুজুর দেখাই তবে। এরপরের দিন চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান গরু আনার জন্য। ওনার গরুর যে বিজনেসটা ছিল আর কি, এটা মূলত উনি দূর থেকে গরু কিনে আনতেন, রাজশাহী, খুলনা এই সমস্ত জায়গা থেকে গরু কিনে আনতেন, কিছুদিন লালন পালন করে আবার উনি একটু বেশি দামে অন্য কোনো একটা হাটে বিক্রি করে দিতেন। এটা ছিল ওনার ব্যবসা। ওনার স্ত্রী অর্থাৎ চাচির কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যান রাজশাহীর উদ্দেশ্যে। সেখানে যাবার পর কেনাকাটা করেছেন। পরের দিন রাতের বেলা রাত একটার দিকে উনি ওনার গ্রামে এসে পৌঁছান। উনি গরু আনছিলেন ছয়টা থেকে সাতটা গরু। উনি কি করেন, সবগুলো গরুকে একটার সাথে আর একটা বেঁধে একটা রশি ধরেছেন, অর্থাৎ একটা রশি ধরেছেন, এই রশিটার সাথেই সবগুলো গরুর কানেকশন রয়েছে। উনি যখন এক হাতে দড়ি আর এক হাতে লাঠি, পকেটে বিড়ির প্যাকেটও ছিল, উনি আবার বিড়ি খাওয়ার বদভ্যাসও করে ফেলেছিলেন অনেক আগে থেকেই। তো উনি বিড়ি খাচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন, এক হাতে লাঠি আছে আর এক হাতে গরুর দড়ি আছে। ওনার সাথে উনি যে একা গিয়েছেন ওখানে গরুর বাজারে তা কিন্তু না, ওনার মতো আরও ওই গ্রামে বেশ কয়েকজন ছিল, তারাও গরু এনেছিলেন। ওনারা যখন গরু আনতেন তখন একটা পরিবহনে করে নিয়ে আসতেন, মানে কাছাকাছি এসে ওই গাড়িটা ছেড়ে দিতেন, কারণ ওই ধরনের গাড়ি বা ট্রাকগুলো তো আর গ্রামের মধ্যে ঢুকতে পারে না। যে যে কয়েকটা গরু আনে সেগুলো নিয়ে সে তো তার মতো করে চলে যায়। তো ওনার সাথে যারা গিয়েছেন তারাও তাদের গরু নিয়ে বাড়িতে চলে গেছে। এখন তো উনি একা, একাই গরুগুলোকে নিয়ে বাড়িতে যেতে হবে। উনি যখন বাড়ির কাছাকাছি আসছেন তখন রাস্তাতেই আসেন, হঠাৎ করে দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই যে সেই দিন রাতে দুই ঘরের মাঝখানে যে গলিটা আছে, ওই গলির ভিতরে যেই ভয়ঙ্কর মোটা সাপটা ছিল, ওই সাপটা এবার রাস্তাটা এপাশ ওপাশ করে শুয়ে আছে। এইবার তো বড় চাচা ভয় পেয়ে যাচ্ছে, এই জিনিসটা ওনার পিছু ছাড়েই নাই। উনি যে দোয়া কালাম জানতেন, টুকটাক দোয়া কালাম ওনার যা জানা ছিল আর কি, এগুলো তো উনি পড়া শুরু করেছেন। পড়ার পর রাস্তা থেকে এক মুঠো মাটি তুলে ওই মাটির দিকে সেই দোয়াগুলো পরে ফু দিয়ে ওই সাপের দিকে যখনই ছুঁড়ে মেরেছেন, তখন মনে হলো যে এই সাপের শরীরে কেউ একটা সজোরে আঘাত করেছে। সাপের শরীরে বা এরকম কেঁচো জাতীয় জিনিসের শরীরে কেউ যদি হঠাৎ করে আঘাত করে, এগুলো যেভাবে নড়াচড়া করতে থাকে, ছটফট করতে থাকে, টিকটিকি ল্যাচ কেটে গেলে যেভাবে লাফালাফি করতে থাকে, মনে হলো ওই সাপটা ওরকম শুরু করেছে এবং এটা সাইজও ছোট হতে শুরু করেছে। এরকম হতে হতে এই সাপটা ওই রাস্তার পাশ থেকে কোথায় যেন মিলিয়ে গেল। উনি কিন্তু ওখানে দাঁড়িয়েই আছেন। উনি এরপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। ওনার বাড়ির কাছাকাছি একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের কাছাকাছি যখন এসেছেন তখন ওই মসজিদের বাইরে একটা খাটিয়া দেখতে পান। ওই এলাকায় নাকি একটা নিয়ম ছিল যে খাটিয়াতে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হয় ওই খাটিয়াটা মসজিদের বাইরে কয়েকদিন রেখে দেওয়া হতো। তো ওই খাটিয়াটা রেখে দেওয়া হয়েছিল, ওই এলাকায় একজন মারা গিয়েছিলেন এটা উনি জানতেন, তার জানাজা উনি পড়েছিলেন, হয়তো এই কারণে খাটিয়াটা বাইরে রেখে দেওয়া হয়েছে। তো উনি দেখতে পান ওই খাটিয়ার ভেতরে সাদা কাফনে মোড়ানো কিছু একটা রয়েছে। তখন উনি ভয় পান যে কি ব্যাপার, এখানে লাশ আসলো কি করে, রাতের বেলা এখানে তো লাশ থাকার কথা না, লাশ থাকলে ওই সাথে আরো লোকজন থাকবে। তখন বুঝতে পারেন ওই যে রাস্তার সাপের একটা ঘটনা যেটা ঘটেছে একটু আগেই, এটা মনে করেন। উনি চিন্তা করলেন যে না, এই জিনিসগুলো থেকে উনি আর কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, এখন আবার এটা এইভাবে সামনে এসেছে। তখন ঘটে একটা ঘটনা, একটু আগে সাপ যখন ছিল তখন কিন্তু ওনার সাথে থাকা গরুগুলো একদম শান্তই ছিল, কিন্তু এবার ওনার গরুগুলো খুব অস্থির হয়ে যায়, অস্থির হয়ে গেছে, ছোটাছুটি করার চেষ্টা করছে। এখন যেটা হয় গরুগুলো দৌড়ানো শুরু করেছে আর কি। উনি তো এখন গরুগুলো ছেড়েও দিতে পারছেন না, গরুগুলো তো নতুন, এই গরুগুলো তো তার মালিকের বাড়ি চেনে না, এখন যদি এগুলো ছুটে যায় পুরো গ্রাম ভরে দৌড়ে বেড়াবে, তখন হবে আর একটা সমস্যা। উনি তো গরুর দড়িটা অনেক কষ্টে ধরেই রেখেছেন আর গরুগুলোকে উনি কন্ট্রোল করে ওনার বাড়িতে নিয়ে আসার চেষ্টা করছেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে ওনার হাত থেকে গরুর দড়িগুলো ছুটে যায়। তখন উনি খুব চিন্তিত হয়ে পড়েন, এইবার ওই গরুগুলো কোথায় যাবে, নতুন গরু, এই গরুগুলোকে তো উনি আগে পালেন নাই যে গরুগুলো তার বাড়ি চিনে গোয়াল ঘরে উঠে যাবে। উনি দেখলেন গরুগুলো মনে হলো কোন দিকে ছুটে ছুটে চলে গেল। গরুর গলায় যে দড়িগুলো বাঁধা ছিল একটা সাথে আরেকটা কানেক্ট করা ছিল, এগুলো মনে হলো ছুটে গেল একটা আরেকটার দিকে চলে গেল। উনি এই রাত বিরেতে এখন পাঁচ ছয়টা গরু বা ছয় সাতটা গরু এখন উনি কিভাবে খুঁজে বের করবেন, ওনার তো মাথায় আর কাজ করে না। তখন চিন্তা করলেন, যাই দ্রুত বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর বাড়ির লোকজনকে ডেকে তুলি, কারণ গরুগুলো কিনে আনছি, এগুলো তো আবার বিক্রি করতে হবে, কারণ এটাই তো ওনার পুঁজি মূলধন। এগুলো যদি হারিয়ে যায় তাহলে পরবর্তী তুমি গরু কিনবেন কিভাবে? উনি বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পর ডাকাটাকি শুরু করেছেন। ওনার স্ত্রী বাইরে বেরিয়ে আসেন, অর্থাৎ চাচি বাইরে বেরিয়ে আসেন। আসার পর বলছেন যে এই তাড়াতাড়ি বাইরে বের হও, গরুগুলো তো ছুটে গেছে, এই গরুগুলো তো সংগ্রহ করতে হবে, আরো লোকজন লাগবে। তখন উনি বলেন যে গরুগুলো তো সব গোয়াল ঘরে, আমি গোয়াল ঘরে গরুর শব্দ শুনলাম, তাহলে গরুগুলো গোয়াল ঘরে কিভাবে আসলো? নতুন গরু, ওরা তো আর গোয়াল ঘর চেনে না। এটা শোনার পর সে তো বেশ অবাক হন, আসলে কি তাই? উনি সত্যি গোয়াল ঘরে গিয়ে দেখেন সবগুলো গরু ওই গোয়াল ঘরেই রয়েছে, অথচ নতুন গরু, তাদের কিন্তু গোয়াল ঘর চেনার কথা নয়। চাচি বলছেন, নিশ্চয়ই তুমি এগুলো বেঁধে রেখেছো, তা না হলে এগুলো কে বাঁধবে, নতুন গরু? চাচা বলেন, না তো, আমি তো বাঁধি নাই, ঘটনা তো এই ঘটেছে। তখন চাচি রাতের বেলা এটা নিয়ে আর বেশি কথা বলেন নাই। পরদিন সকালবেলা গরুগুলোর জন্য নতুন করে দড়ি আনা হয়, কিছু দড়ি বানানো হয়, তারপর ওদেরকে গোসল করানো হয়, খাওয়ানো হয়, গরুর শিঙের মধ্যে তেল দেওয়া হয়, মানে যত যত্ন আত্তি করা যায় আর কি সেগুলোর কাজ চলতে থাকে। ওই দিন দুপুরবেলা নরসিংদী জেলার মনোহরদি উপজেলার হাতিরদিয়া নামে একটা বাজার রয়েছে, যেখানে প্রতি রবিবার গরুর হাট বসে। সিদ্ধান্ত হয় ওই হাটেই নেওয়া হবে গরু। তখন বড় চাচা, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অর্থাৎ এই যে আমাদের রাকিব ভাই, এই রাকিব ভাই ওনার যে বাবা, রাকিব ভাইয়ের বাবা, তাকে সাথে করে বড় চাচা বাজারে নিয়ে যান। ওই সময়ে ওনার বাবার বয়স 15-18 বছরের মধ্যে ছিল আর কি। তো ওনাকে নিয়ে যান, গরুর সংখ্যা বেশি, তাই একজন সাথে থাকলে তো সুবিধাই হবে। আল্লাহর রহমতে দিনটা ভালোই যায়, ওনারা সফলভাবে সবগুলো গরু বিক্রি করতেও পারেন। আর এই জন্য বড় চাচা চিন্তা করলেন যে এই যে রাকিব ভাইয়ের যিনি বাবা, তাকে কিছু খাইয়ে দিই, আসছে ছেলেটা কষ্ট করে, না হলে বলবে যে বড় ভাই আমার কিছুই খাওয়ালো না, শুধু কষ্টই করালো। এই কথা চিন্তা করে দুইজন মিলে একটা হোটেলে ঢুকলেন, বেশ ভালো ভালো খাবার খেলেন, তারপর বাড়ির জন্য কিছু খাবার কিনে নিলেন, আরো কিছু বাজার সদাই কিনলেন আর কি। এরপর বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে ঢোকার আগ মুহূর্তে ওনাদের মেইন মাটির রাস্তার পাশে চারটা গাছ ছিল আর কি, আম গাছ, তাল গাছ, তাল গাছ ছিল দুটা, আম গাছ ছিল একটা, আর একটা গাছ ছিল, মানে এটা হলো দুটা দুটা করে, তাল গাছ দুইটা, আম গাছ দুইটা। আর এগুলো এমন ছিল, প্রথমে তাল গাছ, পরে আম গাছ, আবার তাল গাছ, পরে আম গাছ, এইভাবে আর কি। ওইখানে যখন ওনারা এসেছেন তখনই তাল গাছের পাতা থেকে খসখস খসখস শব্দ শোনা যাচ্ছিল। এই দুইজনই উপরের দিকে তাকিয়েছেন, তাকানোর পর কিছু দেখা যাচ্ছিল না। তখন ওনারা আবার সামনের দিকে আগাতে থাকেন, একটু সামনে যখন এগিয়েছেন তখন আম গাছের ডালের মধ্যে মনে হচ্ছে কেউ একজন বসে বসে দোল খাচ্ছে। তখন রাকিব ভাইয়ের বাবা বেশ ভয় পেয়ে যান এবং ওনার বড় ভাই অর্থাৎ বড় চাচাকে বলেন যে ভাইয়া দেখো তো ওটাকে, কোনো মহিলা মনে হচ্ছে ওইখানে বসে বসে দোল খাচ্ছে, এত রাত্রে এই মহিলা এখানে কিভাবে আসলো, পাগল টাগল নাকি? তখন বড় চাচা বিষয়টা বুঝতে পারেন, উনি রাকিব ভাইয়ের বাবাকে বলেন, এই চুপ থাক, কোনো কথা বলিস না, আমাকে অনুসরণ করে চল, চুপচাপ থাক, মনে হয় কোনো পাগলি টাগলি হবে, বুঝতে পারলে আমাদের আবার বিপদ হতে পারে, ঢিল ঢিল ছুটতে পারে বা আমাদের পিছু নিতে পারে। উনি কিন্তু বুঝতে পেরেছিলেন, কিন্তু উনি ওনার ছোট ভাইকে বিষয়টা বুঝতে দিতে চাচ্ছিলেন না, ভয় পেতে পারেন। আম গাছ ক্রস করে যখন আবার তাল গাছের কাছে গিয়েছেন তখন মনে হলো তাল গাছের উপর থেকে একটা মাটির ঢিলকে যেন ছুড়ল। এরপরে এই ঢিলের বৃষ্টি হতে শুরু হলো, যদিও বা ঢিল ওনাদের গায়ে লাগছিল না, তবে ঢিলগুলো মাটিতে পড়ার পরপরই ঢিলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল। এটা দেখে তো এই রাকিব ভাইয়ের আব্বু ভীষণ ভয় পেয়ে যান। তখন উনি বুঝতে পারেন যে আসলে একটু আগে যে ঘটনাগুলো ঘটেছে এটাও স্বাভাবিক ছিল না। এদিকে বড় চাচা বুঝতে পেরেছেন যে ওনার সাথে থাকা ছোট ভাই, সেও বুঝে গেছে যে এটা স্বাভাবিক বিষয় না, কারণ হচ্ছে রাকিব ভাইয়ের বাবা তো একদম ছোট না, 15-18 বছর বয়সের মধ্যবর্তী কোনো একটা বয়স হবে, তো উনি তো বুঝতেই পারেন গ্রামের ছেলে। তখন বড় চাচা ওনার ছোট ভাইয়ের হাতটা চেপে ধরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়, এক দৌড়ে ওনারা বাড়িতে চলে আসেন। ওই সময় চাচি তো জেগেছিলেন, আর উনি জানতেন যে আজকে আসতে একটু দেরি হতে পারে, এই জন্য উনি আর ঘুমিয়ে যাননি, ওনার বাড়িতে আসেন। আসার পর চাচি দেখতে পাচ্ছেন যে দুজনই হাঁপাচ্ছেন, তখন জিজ্ঞেস করেন কি ব্যাপার, তোমরা সবাই এভাবে হাঁপাচ্ছ কেন? তখন সবকিছু জানতে পারে ওনাদের কাছ থেকে। তখন চাচি বলেন যে এখন গোসল না করে কেউ বাসায় এসো না বা ঘরে ঢুকো না। এরপর দুজনই গোসল করে যে যার ঘরের ভিতরে যান। যাওয়ার পর রাতের বেলা ওনারা আর খাওয়া দাওয়া করেননি, শুয়ে পড়লেন। পরের দিন সকালবেলা চাচি এই যে ঘটনাটা এরাকি ভাইয়ের দাদি সহ এলাকার আশেপাশের যারা ছিলেন আর কি তাদের সাথে শেয়ার করেন। তখন সবাই বলতে থাকেন যে বাঘের ভিটা যে বাজার রয়েছে, এই বাঘের ভিটা বাজারের মাওলানা সাইফুল হুজুরের কাছে যাওয়ার জন্য উনি এই গ্রামের যত ধরনের প্যারানর্মাল সমস্যাগুলো আছে এগুলোর সমাধান অনেকটাই করেছেন আল্লাহর রহমতে, ওনার কাছে যেতে হবে। তখন বড় চাচা বলেন ঠিক আছে পরের দিন যাব। পরের দিন যাওয়ার কথা বলে ওনার মনে থাকে না ব্যস্ততা, ওনার আবার মনে পড়ে আর একটা হাটে যেতে হবে, সেখানে গরু কিনতে হবে, এরকম চিন্তা করার কারণে পরের দিনের বিষয়টা ওনার মাথায় আর থাকে না। উনি বিষয়টা অনেকটাই গুরুত্ব দেয়া কমিয়ে দিয়েছিলেন, এই জন্যই মূলত ওনার মাথায় ছিল না। এরপর কয়েকদিন কেটে গেল, একদিন বড় চাচা আবার রাকিব ভাইয়ের আব্বুকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রাতের বেলা বাইরে বেরিয়েছেন। যেহেতু বড় চাচার একা রাতের বেলা চলাচল করা নিষেধ ছিল, তাই ওনারা দুজন মিলে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছেন, যেটাকে ওনাদের গ্রামের ভাষায় নাকি আলো মারা বলে, মানে একটা লাইট হাতে থাকবে আর একটা টেটা থাকবে। রাকিব ভাইয়ের আব্বুর কাছে একটা ছোট টেটা ছিল আর বড় চাচার কাছে একটা বড় টেটা ছিল। ওরা পানিতে নেমেছেন, হালকা শীতকাল ছিল, বৃষ্টিও নাই, খালের পানিও অনেকটা কম ছিল, যার কারণে ওনারা মূলত মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আস্তে আস্তে মাছ ধরছিলেন, মাছ ধরতে ধরতে একটা পর্যায়ে ওনারা দেখতে পান যে একটা বড় মাছ কারেন্ট জালের মধ্যে আটকা পড়েছে। পানি যেহেতু কম ছিল অনেক মানুষই কারেন্ট জাল পেতে রাখত আর কি, তখন ওনাদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে, এই মাছটা ওই জাল থেকে খুলে ওনারা নিয়ে যাবেন, রাতের বেলা তো কেউ তো দেখবে না। এই বলে যখন ওনারা জালের কাছে গিয়েছেন, গিয়ে দেখেন প্রায় 10-15 কেজির একটা বড় মাছ জালের মধ্যে আটকা পড়েছে। ওনারা জালটা ভালো করে দুজন মিলে ধরে ওখান থেকে মাছটা খোলেন। খোলার পর ওনারা চিন্তা করলেন যে আজকে আর মাছ ধরা লাগবে না, আজকের মতো এখানেই থাক, যাই বাড়িতে যাই। ওনারা মাছটাকে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। তখন হঠাৎ করে ওনারা শুনতে পান পেছন থেকে কেউ বলছে, এই জিনিসটা আমার, এটা আমাকে দিয়ে যা, না হলে কিন্তু তোদের অনেক ক্ষতি হবে রে। তখন বড় চাচা মনে করেন, মনে হয় ওই যে সেই দুষ্টু জিনটা মাঝে মাঝে আমার বিরক্ত করতে আসে, এইটাই এইটা আসছে এখন। ওনারা দুজন মিলে তখন দৌড় দিয়ে রাস্তায় উঠে পড়েন, পথ দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু কেউ একজন ফিসফিস করে বলছে, এটা আমার বাচ্চা, এটা আমাকে দিয়ে যা, না হলে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না রে। রাকিব ভাইয়ের আব্বু এবং বড় চাচা দুজনই কিন্তু এই কথা শুনছিলেন। ওনারা দৌড়ে বাড়িতে আসেন, পেছন দিকে তাকিয়েও দেখেন নাই যে কেউ আছে কি নাই। আসার পর ওই রাত্রেই বড় চাচার স্বপ্নে দেখেন এক আলখেল্লা পরিহিত লম্বা একটা লোক ওনাকে বলছে, আমার ছেলেটাকে তুই ধরে নিয়ে আসছিস, ওটাকে ছেড়ে দে, না হলে তোদের বংশকে কিন্তু আমি নির্বংশ করে দেব। পরের দিন সকালে উঠে বড় চাচা এই স্বপ্নটাকে আর পাত্তাই দেন না, কিন্তু চাচি যখন রান্না করতে গিয়েছেন তখন দেখেন পাতিল থেকে মাছ উধাও, সবাই মনে করল হয়তো চোর নিয়ে গেছে। এরপরের দিন বড় চাচা আবার গরু কিনতে খুলনা চলে যান। সেদিন ছিল হালকা বৃষ্টি ভেজা রাত, কুয়াশার মধ্যে হালকা পানি পড়ে এরকম আর কি। এর পরের দিন রাত 12টার দিকে যখন বড় চাচা বাড়িতে আসেন, হাত পা ধুয়ে খাবার খান, রাত যখন 1টার মতো বাজে তখন ওনার ওয়াশরুমে যাবার দরকার হয়। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘর থেকে একটু দূরেই থাকে, আর এই দূরে থাকার কারণ হলো ঘরের পাশে ওয়াশরুম থাকলে নাকি শয়তান জিন ভূতের আস্তানা হয়ে যায় ওই বাড়িটা, এজন্য নাকি গ্রামের অনেকেই ওয়াশরুমটা ঘর থেকে দূরে তৈরি করেন। তো বড় চাচা ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে দেখেন ওয়াশরুমের দরজার সামনে সেই আলখেল্লা পরিহিত লোকটা দাঁড়িয়ে আছে যাকে উনি স্বপ্নে দেখেছিলেন। বড় চাচা তো ওখানে শক্ত হয়ে দাঁড়িয়ে যান, অবয়বটা কয়েক কদম সামনে এগিয়ে আসে, আসার পর বড় চাচাকে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে যে এক থাপ্পড়ে উনি দাঁড়ানো অবস্থা থেকেই ধপাস করে মাটিতে পড়ে যান। তখন ওই লোকটা বলতে থাকে, তোর বংশ তো আমি শেষ করব রে, আমার ছেলেকে তোরা ধরে নিয়ে আসছিলি, খেতে তো পারিস নাই, আমরা তো নিয়ে গেছি, তবে তোকে আমি ছাড়বো না রে বাপু, তুই আমার অনেক বড় ক্ষতি করছিস, তুই আমার ছেলেকে মারতে গেছিলি, তোর এত বড় সাহস, তোকে বললাম তার প্রতি ছাড়লি না। এরপর নাকি ওই আলখেল্লা পরিহিত লোকটা তার জামার ভেতর থেকে একটা ধারালো ছুরি বের করে, ছুরি বের করে বড় চাচার দিকে এগিয়ে আসতে থাকে। তখন কি মনে করে ঘর থেকে আবার চাচিও বাইরে বের হয়ে আসেন, এসে দেখতে পান যে বড় চাচা কার কাছে যেন কাকুতি মিনতি করতেছে তাকে ছেড়ে দেবার জন্য। তখন চাচি চিৎকার করে বলছে, এই কি ব্যাপার, কার সাথে কথা বলো, কে? যখনই উনি বলেছেন তখন নাকি ওই আলখেল্লা পরিহিত লোকটা অদৃশ্য হয়ে যায়। এদিকে চাচি চাচার কাছে চলে আসে, কি হয়েছে, দেখা গেল চাচা ভয়ে থরথর করে কাঁপছেন। এই অবস্থা দেখে চাচি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, অন্য ঘর থেকে লোকজন চলে আসে। তখন বড় চাচা সবাইকে সব কথা খুলে বলে নাকি, তখন দাদা অর্থাৎ রাকিব ভাই দাদা বলেন যে, তুই কি সেই মৌলানা সাইফুল হুজুরের কাছে গিয়েছিলি? উনি বলেন, না আমি তো যাই নাই। তখন তো সবাই ইচ্ছা মতো নাকি বকাঝকা শুরু করছে, সবাই বলে যে কালকেই যাবি, না হলে মনে হয় তোকে আর বাঁচানো যাবে না, কি আর করা। পরের দিন দুপুরবেলা বড় চাচা চলে যান সেই বাঘের ভিটা বাজার মাদ্রাসায়, গিয়ে দেখেন হুজুর ক্লাসে আছেন। হুজুর যখন একটু ফ্রি হন হুজুরকে সবকিছু খুলে বলেন, তখন হুজুর বলেন, ঠিক আছে আমি আসরের নামাজের পর আপনাদের বাড়িতে যাব। হুজুর আসরের নামাজ পড়ে এই বাড়িতে আসেন, আসার পর উনি বলেন যে, আচ্ছা আপনি আমার কাছে আসেন তো, মানে বড় চাচাকে কাছে ডাকেন। তারপর হুজুর চোখ বুঝে কিছু একটা করতে থাকেন, কিছুক্ষণ পর উনি বলতে থাকেন, ওই যে জিনটা, যে জিনটা মূলত বড় চাচার কাছে তর্কে দাবি করেছিল, মূলত সে তখন থেকেই নাকি এই বড় চাচার পিছনে পড়েছিল, আর ওই যে বড় মাছটা পাওয়া গিয়েছিল এইটার সাথে কিন্তু ওই আগের জিনটার নাকি কোনো সম্পর্ক নাই, এই মাছটা ছিল এক জিন সর্দারের ছেলে, তার ছেলেটা নাকি আসছিল খেলা করার জন্য, জালের মধ্যে আটকে গেছে, আর ওটাকেই ওনারা ধরে নিয়ে এসে খাওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। হুজুর জানান যে এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া তো কষ্টকর হবে, কেননা এই দুটো জিন তো দুই গোত্রের। হুজুর বলেন যে, ঠিক আছে আজকে এশার নামাজ পড়ে আমি আসন বসাবো, দেখি কি করা যায়। এশার নামাজের পর হুজুর একটা গন্ডি কাটেন, হুজুর নিজে একটার মধ্যে বসেন, অন্যটার মধ্যে বড় চাচাকে বসালেন। কিছুক্ষণ পর বড় চাচার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়, শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে মহিলা এবং পুরুষালি এক মিশ্র কণ্ঠে বলতে থাকে, এই হুজুর তুই তো জানিস এখানে আমি মজলুম, এই লোকটা আমার সর্দারের ছেলেকে মারতে চাইছিল, আমি তো এই লোকটাকে ছাড়বো না, সর্দারের কাছে আমার সম্মানটা কোথায় থাকলো, আমি তো ছেলেটার পাহারায় ছিলাম, আমার তো মান সম্মান আর নাই, আমি যদি ওকে না মারি আমার সম্মান আমার গোত্রে একেবারেই শেষ। হুজুর তখন বেশ অনুনয় করে বলতে থাকেন যে, আসলে ওরা তো বুঝতে পারেনি। তখন জিনটা বলে, সব মানুষ এই একই কথাই বলে, অপকর্ম করে ফেলে এরপরে বলে বুঝতে পারিনি, বুঝতে পারুক আর না পারুক যা ক্ষতি হওয়ার আমাদের তো হয়েই যায়, তোর শরীয়ত কি বলে, জানের বদলে জান বলে না, আমি তো তাই চাই। তখন হুজুর বলে, জানের বদলে জান তো তখনই হয় যখন কারো জান চলে যায়, ওই ছেলেটার কি জান গেছে, জান তো আর যায় নাই, তোমরা তো ঠিকই তাকে নিয়ে গেছো, তাহলে তুমি যে জান নিতে চাচ্ছ হাসরের মাঠে তো তুমি এর জন্য দায়ী থাকবা, এটা কি ঠিক হবে, এর থেকে ভালো হয় আমি তোমাকে কিছু হাদিয়া দিই, তুমি একে ছেড়ে দাও। তখন নাকি ওই জিনটা বলে, সর্দারের ছেলের মৃত্যু হতে হতে সে বেঁচে গেছে, আমি আমার সর্দারের কাছে কতটুকু ছোট হয়েছে সেটা আমি জানি, তোর কি মনে হয় যে আমি ভোগ দিয়ে একে ছেড়ে দিব? এরকম অনেকক্ষণ তর্কাতর্কি হয়, একটা পর্যায়ে হুজুর জিনটাকে ধমক দিয়ে বলে, তুমি যদি এই ছেলেটাকে ছেড়ে না যাও তাহলে তোমাকে কিন্তু বন্দি করে ফেলব। এই কথা শুনেই নাকি ওই জিনটা একটা হাসি দিয়ে ওই গন্ডি থেকে বের হয়ে চলে যায়। হুজুর এরপর খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কারণ হুজুর যেই গন্ডিটা দিয়েছিলেন এর মধ্যে ঢোকা সহজ, বের হওয়া কিন্তু সাধারণ কোনো জিনের পক্ষে সম্ভব নয়। হুজুর তখন এই পরিবারের সব সদস্যদেরকে বলতে থাকেন যে, এই জিনগুলো হচ্ছে পানির জিন যেগুলো অনেক শক্তিশালী হয়, এদেরকে বুঝিয়ে শুনিয়ে ছাড়ানোটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে, এদের সাথে শক্তিতে আমাদের পেরে ওঠার কথা না। এরপর হুজুর বলেন, আমাকে কয়েকটি দিন সময় দিন, আমি দেখছি কি করা যায়। সেদিন হুজুর যে কাজটি করে সেটা হলো ওই বাড়িটাকে বন্ধ করে দিয়ে বড় চাচাকে পানি পড়া দিয়ে মাদ্রাসায় চলে যান। হুজুরের কাছে একটা জিন গোত্র ছিল যারা হুজুরের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করত। হুজুর সেই জিনদেরকে ডাকেন, তাদেরকে বলতে থাকেন যে, আপনারা আমাকে একটু সাহায্য করেন, ওই জিন সর্দারের কাছে আমার খবরটা নিয়ে যান, ওনাকে একটু বুঝিয়ে বলেন যে ওই লোকটাকে ছেড়ে দেবার জন্য। হুজুরের কথা মোতাবেক ওনার অনুগত জিনগুলো সর্দারের কাছে চলে যায়। অর্থাৎ এই যে মাছরূপী জিনটাকে বড় চাচা এবং রাকিব ভাইয়ের বাবা নিয়ে এসেছিলেন, এই জিনের বাবা, এই জিনটা যেই গোত্রের আর কি, এই গোত্রের সর্দার, মূলত এই সর্দারের কাছে খবর নিয়ে যাওয়া হয়। সর্দার হুজুরের চিঠি পাওয়ার পর ওই জিনদেরকে বলেন যে ঠিক আছে, বুঝতে পারলাম সবকিছুই, উনি তো ভালো মানুষ, ওনার অনেক সম্মান আছে, মানুষের সবসময় উপকার করেন, হুজুরের খাতিরে এই লোকটাকে আমরা ছেড়ে দিব, তবে হুজুরকে বলে দিবেন যে ওই লোকটা যেন আর কোনোদিন এই সাইডে না আসে, বিশেষ করে এই সাইডের পানিতে মাছ মারতে না আসে, এটাই হচ্ছে আমার নির্দেশনা। এই কথাগুলো শুনে হুজুরের জিনগুলো ওখান থেকে চলে আসে। আসার পর হুজুরকে সে সব কথা বলে। পরের দিন ফজরের নামাজ পড়ে হুজুর এই রাকিব ভাইদের বাড়িতে আসেন, এসে সব কথা খুলে বলেন এবং বড় চাচাকে অনেক সতর্ক করে দেন যে আপনি ওখানে আর মাছ মারতে যাবেন না, আর রাত বিরেতে একা হাঁটাচলাও করবেন না। এরপর থেকে কিন্তু চাচার সাথে আর তেমন কিছু ঘটছিল না। ঘটনা কিন্তু এখানেই শেষ না, এখনো কিন্তু আরো বড় একটা অংশ বাকি রয়ে গেছে। এরপর এক মাসের কাছাকাছি সময় পার হয়ে যায়, তখন আর বড় চাচার সাথে তেমন কিছু ঘটছিল না। মোটামুটি 25-26 দিন পর শুরু হয় বড় চাচার সাথে আবার কিছু ঘটনা। মূলত ওনার একার সাথে না, পরিবার সবার সাথেই এই ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ ওয়াশরুমে গেলে রাতের বেলা সাদা অবয়ব দেখতে পেত, মুরগির খোপ থেকে মুরগি পাওয়া যেত না, একদমই হারিয়ে যেত, ঘরের জিনিসপত্র একদম ওলট পালট অবস্থায় থাকত, আবার রাতের বেলা ওনাদের গোয়াল ঘরে ঢুকে গরুগুলোকে কে যেন ছেড়ে দিত বাইরে, রশিগুলো খুলে দিয়ে গোয়াল ঘরের দরজা খুলে দিত, এই গরুগুলো বিভিন্ন জায়গায় ছুটে চলে যেত, এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটছেই। যেদিন ঘটনাটা একটু তীব্র হয় সেদিন রাত্রে বড় চাচা বাজার থেকে ফিরছিলেন, হাতে ছিল বাড়ির মানুষের জন্য তেলে ভাজা কিছু খাবার। যখনই উনি রাস্তার মাঝামাঝি এসেছেন তখন আশেপাশে দেখা গেল কোনো বাড়িঘর নেই, মানে ওই মেইন যে রাস্তা মাঝ বরাবর আসতে আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না আর কি। তখনই দেখেন একটা সাদা অবয়ব ওনার রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। চাঁদনি রাত উনি দেখতে পারেন যে ওটা একটা পুরুষ লোক। উনি ভাবেন হয়তো কোনো লোক ভয় পাচ্ছে, এই জন্য কারোর জন্য অপেক্ষা করছে একসাথে যাবে বলে। এই ভেবে বাবা অর্থাৎ বড় চাচা আর কি, বড় বাবা বলে সম্বোধন করেন রাকিব ভাই, এই ভেবে উনি তো ওই লোকটার কাছে যান, গিয়ে বলেন যে কি ভাই বাড়িতে যেতে ভয় পাচ্ছেন একলা একলা, চলেন আমার সাথে চলেন। এই কথাটা যখন উনি বলেছেন তখন দেখা গেল যে এই লোকটা ওনার মাথায় একটা পাগড়ি ছিল, এই পাগড়ির যে নিচের অংশ লেজের মতো যে অংশটা থাকে এইটা সামনের দিকে ঘুরিয়ে ওনার মুখমণ্ডলটা কিন্তু ঢেকে রেখেছিলেন। এরপর ওনার মুখটা খুলে দেন, পাগড়ির ওই অংশটা যখন মুখের উপর থেকে সরিয়ে দেন তখন দেখতে পান যে এইটা একটা বয়স্ক লোক, মুখ দিয়ে অনেক রক্ত ঝরছে, আর ওনার যে মুখমণ্ডলটা এটা গোল আর চ্যাপটা, আর এই লোকটা শব্দহীনভাবে হাসছে, মুখে কোনো দাঁতও নাই, নাকটা বেশ উঁচু এবং লম্বা। এরপর ওই অবয়বটা বড় চাচাকে বলতে থাকে, কি রে বেটা আজকে কোথায় পালাবি, ওই দিন তো তরকারি দিলি না, এতদিন অনেক চেষ্টা করছি তোকে মারার কিন্তু তোকে তো একলা পাই নাই রে। যখন এই কথা ওই জিনিসটা বলেছে তখন তো বড় চাচা দিয়েছেন এক ভৌ দৌড়, উনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, উনি শুনতে পান যে পেছন থেকে ধূপধাপ শব্দ করে কিছু একটা আসছে, উনি পেছন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে ওনার হাতে যে তেলে ভাজা জিনিসগুলো ছিল, বেগুনি আলুর চপ পেঁয়াজু এইসব আর কি, উনি বাড়িতে আসার পর ওনার স্ত্রী মানে চাচির কাছে যখন দিয়েছেন তখন চাচি এটা খুলে দেখেন এর ভিতরে কিছুই নেই, খালি কাগজ, কাগজের ঠোঙা আর কি, এর ভিতরে কিছুই নেই। এর ভিতরে যে আসলে কিছু জিনিস ছিল তার প্রমাণ হচ্ছে এই জিনিসগুলো তো তেলে ভাজা, এই তেলগুলো ওই কাগজের সাথে লেগে আছে এটা বোঝা যাচ্ছে, কাগজের সাথে তেল লাগলে কিন্তু ওই জায়গাগুলো অনেকটা ভিজে ওঠে, ওরকম বোঝা যাচ্ছে আর কি। এরপর তো সব কথা খুলে বলেন রাতের বেলা এই ঘটনা ঘটছে, উনি তো দৌড়ে আসছেন। এটা শোনার পর চাচি বলেন যে তুমি আবার মাদ্রাসার ওই হুজুরের কাছে যাও, গিয়ে বলো যে আপনি যে বলেছিলেন যে ওরা পিছু নেবে না, ওই জিনটা তো আবার পিছু নিয়েছে। চাচা পরের দিন আবার সাইফুল হুজুরের কাছে গিয়ে সব কথা জানিয়েছেন। হুজুর এটা শুনে বেশ অবাক হন, উনি বলেন না তো এটা তো হওয়ার কথা না, তারপরও আমি দেখতেছি যেহেতু আপনি বিষয়টা বললেন। এরপরে শুক্রবার ছিল, তো উনি বলেন যে শুক্রবারের পরের দিন, তিন দিন পর আপনাদের বাড়িতে আমি ইনশাল্লাহ আসবো। তো সত্যি তিন দিন পর হুজুর বাড়িতে আসেন। হুজুর বাড়িতে আসার পর একটা ভয়ঙ্কর তথ্য দেন। কথাগুলো ছিল এরকম যে হুজুর ওনার জিনদেরকে দিয়ে ওই সর্দারের কাছে খবর পাঠান। তখন সর্দার বলেন যে সর্দার সরাসরি হুজুরের সাথে কথা বলবেন, সর্দার হুজুরকে দাওয়াত দিয়েছেন তাদের দেশে যাওয়ার জন্য। তখন ওই সর্দার বলেন যে আমি কিভাবে আপনাদের দেশে যাব। তখন ওনার একটা রাস্তা বাতলে দেন, ওই যে স্যালো মেশিনের যে ঘরটা, যেই ঘরটার ভেতরে চাচা একটা শব্দ শুনেছিলেন আর কি, ওই স্যালো মেশিনের ঘরের কাছাকাছি একটা জায়গায় কিন্তু বেশ বড় পুকুরের মতো একটা জায়গা ছিল। তখন নাকি বলা হয়েছিল যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল যে ওই সময় আপনি ওখানে যাবেন একা একা। একটা দোয়াও শিখিয়ে দেওয়া হয়েছিল, এই দোয়াটা পড়ার পর পানির ভেতরে একটা সিঁড়ি ভেসে উঠবে, ওখানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন প্রহরীও থাকবে, আপনার কিছুই করার দরকার নেই, আপনি শুধু ওই সিঁড়ির উপর উঠে দাঁড়াবেন, সিঁড়িটা একা একা পানির নিচে চলে যাবে, এরপর আপনি ওই জিনেদের সাথে দেখা করতে পারবেন, ওই সর্দারের সাথে দেখা করতে পারবেন। সত্যি তাই হয়, উনি ওখানে গিয়েছেন, সেই দোয়া পড়েছেন, উনি দেখেন যে পানির ভেতর থেকে একটা সিঁড়ি ভেসে উঠেছে, অন্ধকারে ওই সিঁড়িটা বেশ উজ্জ্বল ছিল, এই সিঁড়ির দুই পাশে দুটো প্রহরী দাঁড়িয়ে আছে, দেখতে তাদের মানুষের মতোই দেখা যাচ্ছিল, তবে তাদের হাতে বল্লম জাতীয় দুটো জিনিস ছিল। এই প্রহরী দুটো সালাম দিলেন এবং বললেন যে আপনি আমন্ত্রিত, আসেন আমাদের সাথে। হুজুর সালামের জবাব দিয়ে উনি সিঁড়ির উপর উঠে দাঁড়ালে ওই জিনিস আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যেতে থাকলো। হুজুর ভয় পাচ্ছিলেন যে আস্তে আস্তে উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন, তবে যখনই উনি পানির নিচে তলিয়ে গেছেন তখন দেখতে পান যে চতুর্দিকে বাউন্ডারি দেয়া একটা বিশাল রাজপ্রাসাদের মতো, তবে এর মধ্যে আরো অনেকগুলো বিল্ডিং রয়েছে সাদা কালারের বা মার্বেল পাথর দিয়ে তৈরি এই বিল্ডিং গুলো। এরপর ওই যে প্রহরী তখন হুজুরকে বলেন যে আপনি ওই যে সামনের দিকে যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন ওটার ভিতরে যান, সবাই আপনার অপেক্ষায় আছে। হুজুর ভেতরে মানে যখন গিয়েছেন তখন দেখেন যে ভেতরে বিশাল এক রাজসভা আছে, সিংহাসনের মধ্যে একজন লোক বসে আছে, সবাইকে মানুষের মতোই মনে হচ্ছে, অস্বাভাবিক কোনো চেহারা বলে মনে হচ্ছিল না। এর মধ্যে কয়েকজন মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। হুজুর ভেতরে ঢুকতে সবাই হুজুরের দিকে উদ্দেশ্য করে ফুল ছুটতে থাকে, ফুলের পাপড়ি আর কি, যেমনটা আমরা বিভিন্ন সময় দেখতে পাই বাস্তবেও। সিংহাসনের উপর যে লোকটা বসা ছিল উনি বসেই হুজুরকে সালাম দেন। হুজুর সালামের উত্তর নেওয়ার পর হুজুর বলেন যে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, আপনি তো আমার জিনদেরকে দিয়ে খবর পাঠালে পারতেন, আবার আমাকে নিয়ে আসতেন কেন, আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন সর্দার বলে যে না, আমি আসলে আপনাকে দেখতে চাচ্ছিলাম যে আপনি আসলে বাস্তবে কেমন, সরাসরি আমাদের দেশে নিয়ে আসলাম, আর তাছাড়া আপনাকে একটা প্রস্তাব দিব, আপনি যদি সানন্দে প্রস্তাবটা গ্রহণ করেন আমি খুশি হব। সেটা হচ্ছে সর্দার বলেন যে ওনার ছেলেকে যে ধরে নিয়ে গিয়েছিল ওই যে মাসরূপী যে জিনটা আর কি, তার সাথে পরিচয় করিয়ে দেবেন, আর এই ছেলেটাকে পড়াতে হবে। সে ছেলেটাকে ডেকে আনা হয়, দেখা গেল 14-15 বছর বয়সী একটা ছেলে, যেরকম হয় আর কি আমাদের এই এই বাস্তব জগতে আর কি, ওরকমই ছেলেটা। সে সালাম দেয়, এরপর বলেন যে এই ছেলেটাকে আপনাকে পড়াতে হবে। হুজুর রাজি হয়ে যান। এরপর মূলত হুজুর ওই তথ্যটা বলেন যে আসলে আপনি তো বলেছিলেন যে আপনাদের ওই লোকটা বিরক্ত করবে না, এরপরেও তো আসছে। একথা শোনার সাথে সাথে সর্দারের মুখটা কালো হয়ে যায়, উনি বলেন একটু মানে 2-3 সেকেন্ড একটু থমকে থাকেন, মুখটা কালো করে বলেন যে না তো, এত বড় দুঃসাহস তো তার হওয়ার কথা না, সে তো আমার খুব একান্ত বিশ্বস্ত অনুচর, তার কাছে আমার ছেলেকে আমি দিয়ে দেই, এখনো দেই, সে আমার হুকুম অমান্য করে আবার যাবে, এত বড় দুঃসাহস তো তার হওয়ার কথা না, তারপরও আপনি যেহেতু বলেছেন আমি এখনই বিষয়টা জানছি। এটা বলার সাথে সাথে উনি ওই লোকটাকে তলব করেন, সেও সাথে সাথে চলে আসে। আসার পর সর্দার বলছে যে তুমি কি আবার ওই শাহাবুদ্দিন লোকটাকে বিরক্ত করতে গিয়েছিলে? তখন বলে না তো, আমি তো যাইনি, আপনি নিষেধ করে দিয়েছেন, আমি আর যাইনি। এরপর সর্দার বলেন শুনলেন তো, সে যায়নি, তাহলে এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। একজন প্রহরীকে ডাকলেন, চোখের ইশারায়, হাতের ইশারা দিয়েও না, চোখের ইশারায়। প্রহরীটা চলে আসলো, কিছু একটা ফিসফিস করে বললেন, এরপরই প্রহরী চলে গেল। চারদিকে কিন্তু শুনশান নীরবতা, প্রায় 5-10 মিনিট একদম চুপ, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ, হুজুরও চুপচাপ। এরপর প্রহরী ফেরত আসে, ফেরত এসে কাছে এসে সেও ফিসফিস করে সর্দারকে কিছু একটা বলে। তখন সর্দার বলেন যে হুজুর খবর পেয়েছি, মূলত প্রথম দিন এই শাহাবুদ্দিন যেই জিনটার মুখোমুখি হয়েছিল মূলত এই জিনটাই আবার এসেছে। এই জিনটাকে চাইলে আমরা ধরতে পারি, বন্দী করতে পারি, মারতে পারি, তবে সেই কাজটা ভালো হবে না, কেননা এই জিনটাও মুসলিম জিন, সেও একটা গোত্রের সদস্য। এই গোত্রের যে সর্দার তাকেও আমি চিনি, আমি যদি এই জিনটাকে এখন কোনো ক্ষতি করি তাহলে সর্দার আমার উপর মনোক্ষুণ্ণ হবেন, বিষয়টা আমাদের জিন জগতের জন্য ভালো হয় না। আমি ওই সর্দারকে খবর পাঠানোর চেষ্টা করছি, আমি তার সাথে কথা বলেই মূলত এই বিষয়টা সমাধান করছি। ওই সর্দার কিন্তু খুবই ভালো, তবে থাকে না যে একটা গোত্রের সবাই তো একই রকম হয় না, কেউ কেউ থাকে একটু দুষ্টু গোছের, শয়তান গোছের, ওই জিনটা ওই রকমই আর কি। তবে আপনি চিন্তা করবেন না, এটা সমাধান আমি করে দিব। এরপর সর্দারের সাথে আরো কিছু কথা হয় অন্যান্য বিষয় নিয়ে, সর্দার কিছু দোয়া কালাম শিখিয়ে দেন যে কিভাবে ওই যে সর্দার, ওই সর্দারের সাথে দেখা করা যাবে। পরবর্তীতে জিন সর্দার চেয়েছিলেন যে হুজুর নিজেই যেন ওই সর্দারের সাথে কথা বলেন, তাতে করে কি হবে, ওই সর্দারের সাথেও হুজুরের ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। যাই হোক, ওখানে অনেক খাওয়া দাওয়া হয়, এরপর হুজুরের ঘুম আসে, হুজুর একটা রুমে চলে যান, ওনাকে একটা রুম দেওয়া হয়, সেখানে উনি ঘুমিয়ে পড়েন। কতক্ষণ ঘুমিয়েছেন উনি জানেন না, অনেকক্ষণই হবে হয়তোবা। এরপর ওনাকে কেউ একজন এসে ডাক দেয়, হুজুর ওঠেন, উনি যখন উঠেছেন ওঠার পর বলে আপনার তো যাওয়ার সময় হয়েছে, আপনাকে আপনার দেশে দিয়ে আসি। এরপর উনি গিয়েছেন সেই জায়গাতে, বিশেষ করে যেই জায়গাতে নামার পর ওই রাজপ্রাসাদের দিকে উনি ঢুকেছেন, ওই জায়গায় যাওয়ার পর দেখা গেল ওই সে সিঁড়িটা, ওই সিঁড়ির উপর যখনই দাঁড়িয়েছেন সেটা উপর দিকে উঠতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা গেল সেটা উপরে চলে এসেছে, চতুর্দিকে অন্ধকার, ওনার শরীর কিন্তু ভেজেনি, পানির ভেতর থেকে সেটা উঠে এসেছে, ওনার শরীর এক মানে এতটুকু ভেজেনি। উনি উঠে আসেন, দেখলেন চারদিকে অন্ধকার, উনি চিন্তা করেন ওই জগতে গেলাম, এত খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, ঘুমালামও, এখনো দেখি চারদিকে অন্ধকার, ঘটনাটা কি। যাই হোক, উনি চলে আসেন, এসে বুঝতে পারেন যে উনি আসলে মাত্র কয়েক ঘন্টার জন্যই গিয়েছিলেন, এর মধ্যে এত কিছু হয়ে গেছে। উনি যখন ওনার রুমে এসেছেন, এই যে ওজিফাগুলো শিখে এসেছিলেন সেই জিনিসগুলো উনি পড়ার মাধ্যমে ওই সর্দারের সাথে যোগাযোগের চেষ্টা করেন এবং উনি সফল হন। ওই সর্দারের সাথে যখন উনি কথা বলেন, দেখা করেন, সর্দার নিজেই আসে, তখন সর্দারকে এই কথা যখন বলেছেন, সর্দার তো প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয় ওই জিনটার উপরে, যে আমার গোত্রের জিন আমার গোত্রে কি খাবার দাবার অভাব পড়েছে, যে মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খেতে হবে, আর ও তো আগে থেকেই দুষ্টু, ওর নামে অনেক নালিশ আমি পেয়েছি, ঠিক আছে আমি বিষয়টা দেখছি, আপনি নিশ্চিন্তে থাকেন, ও আর কখনোই এই লোককে বিরক্ত করতে আসবে না। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে, ওই সর্দার নাকি তার গোত্রের ওই দুষ্টু জিনকে বন্দী করে রেখেছিলেন এবং তাকে বেশ কিছু শাস্তি দিয়েছিলেন, কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড দেননি, তবে মানুষদেরকে বিরক্ত করা ইনারা পছন্দ করেন না, যেহেতু সে বিরক্ত করেছে এই কারণে মূলত তাকে কারাগারে পাঠানো হয়, মানে তার গোত্রের যে কারাগার সেখানে পাঠানো হয় আর কি। তো এরপর মূলত আর এই ধরনের সমস্যা হয়নি। তো এর মধ্যে আরো কিছু ঘটনা হয়েছিল, ছোটখাটো ঘটনা, কিভাবে সর্দার আসে, কিভাবে জিনকে বন্দী করা হয়, এটা সাধারণ বিষয় আর কি, এটা তাদের মতো করে তারা সেটা করেছেন। আলহামদুলিল্লাহ এরপর থেকে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। বড় চাচার বয়স এখন অনেক হয়ে গেলে উনি কিন্তু এখনো এই গরুর ব্যবসাই করেন, তবে একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু একটা জিন তাকে আসর করেছিল, বারবার বিরক্ত করেছে, আর যারা তথ্য আদান প্রদানে সহযোগিতা করেছে যে জিনগুলো, তারা একটা জিনিস, একটা না কয়েকটা জিনিস খেতে চেয়েছিল, 10 কেজি মিষ্টি, 10 কেজি গরুর মাংস, 10 কেজি মুরগির মাংস, রান্না করে ওই যে মেশিন ঘর, যে সেলো মেশিনের যে ঘরটা, ওর পাশে রেখে আসতে বলেছেন। মূলত উনি প্রথমে যেই জিনের সর্দার সাথে দেখা করেছিলেন, এই জিন সর্দার অনুগত কয়েকজন কিন্তু ওই সর্দারের সাথে কয়েকবার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এই হুজুরকে, মূলত এরাই খুশি হয়ে খেতে চেয়েছিল, তাদেরকে জিনিসগুলো দিয়ে দেওয়া হয়। তবে এখনো কিন্তু বড় চাচা রাতের বেলা খুবই কম চলাফেরা করেন, বিশেষ করে একা একা, আর একা একা চলাচল করলেও দেখা যাচ্ছে কখনোই এসার পরে সাধারণত চলাচল করতে চান না। এখন তো চতুর্দিকে অনেক উন্নত হয়েছে, আলো হয়েছে, আগে তো এরকমটা ছিল না। তো আলহামদুলিল্লাহ উনি এখনো সুস্থ আছেন, বয়স হয়ে গেলেও উনি এখনো ওই গরুর ব্যবসা করেই যাচ্ছেন। তার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আল্লাহ তাআলা ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, সুস্থ হবে, আর অনেকদিন আমাদের মাঝে রাখুন। ধন্যবাদ জানাচ্ছি রাকিব ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করছি আজকের এপিসোডের ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল আমরা নিয়ে আসছি ফ্রাইডে স্পেশাল এপিসোডের দুর্দান্ত কিছু ঘটনা। শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদেরকে আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।